exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং আপনি অবশ্যই শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আর শুরুতেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। বাঙালির জন্য অনেক বড় একটা দিন আজকে। আজকে যে অনুষ্ঠানটা করছি আমরা কথা বলছি আমাদের প্রাণের ভাষায়, একজন আরেকজনের সাথে আমাদের ভাব বিনিময় করতে পারছি আমাদের নিজেদের ভাষা, সেটা হচ্ছে বাংলা ভাষা। আর এই বাংলা ভাষা অর্জিত হয়েছিল আজকের এই দিনে, 1952 সালের সেই আন্দোলনে। এবং সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই আন্দোলনের সাথে জড়িত ছিলেন এমন কারোর পরিবার যারা জীবিত আছেন এখনো, সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর যারা শহীদ হয়েছেন আজকের এই দিনে 1952 সালে, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবিসি রেডিওর পক্ষ থেকে গভীর 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 শ্রদ্ধা ও ভালোবাসা। তারা যেখানেই থাকুক তারা ভালো থাকবে, কারণ তাদের জন্যই আমরা পেয়েছি আমাদের বাক স্বাধীনতা, আজকের এই বাংলা ভাষা। একই সাথে দিনটি আমার জন্য অনেক বেশি বিশেষ, কারণ হচ্ছে এই শোটা অত্যন্ত বিশেষ একটা দিনে হচ্ছে। বিশেষ একজন অতিথি আছে, তার কাছে যাব, কিন্তু তার চেয়েও আলাদা করে বলার মতো যে বিষয় সেটি হচ্ছে আজকে হ্যালো 8920 300তম পর্ব। এবং এই পর্বটি একটু বিশেষভাবে সাজানোই আমাদের পরিকল্পনা ছিল, এবং খুব কাকতালীয় ভাবে আজকের দিনটি 21 ফেব্রুয়ারি, আর বিশেষ একজন অতিথিকেও আমরা পেয়ে গেছি, অতিথির কাছে যাচ্ছি আমি। তার আগে আপনাদেরকেও আমি শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই যে এতগুলো পর্ব একটা অনুষ্ঠানের প্রচারিত হয়ে গেছে, এখনো হচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের ভালোবাসার কারণেই এপিসোডটা আরও প্রায় 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি এপিসোড টেনে নিয়ে যেতে পারবো আমরা শুধুমাত্র আপনাদের জন্যই, যে কারণেই আমার সমস্ত ভালোবাসা আমার টিমের পক্ষ থেকে, এবিসি রেডিওর পক্ষ থেকে আপনাদের জন্য রইল। প্রিয় শ্রোতা, আরও একটু বলতে হয় যে এখানে এসে আপনি যদি আপনার জীবনের গল্পটি বলতে চান তাহলে একটি নাম্বার আছে, নাম্বারটি মন দিয়ে শুনবেন এবং চাইলে আপনি লিখেও রাখতে পারেন। নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। ছোট করে 5 মিনিটের মধ্যে আপনার জীবনের গল্পটি রেকর্ড করবেন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে ফোন করে। আর ফেসবুকেও আপনি আমার সাথে যোগাযোগটা রাখতে পারেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio। এই পেজটি আরজে সেতু নামে আছে, পেজটিতে লাইক দিয়ে প্লিজ আমার সাথেই থেকে যান। এবং এই অনুষ্ঠানটি অনেকেই বলেন যে কোথায় ডাউনলোড করতে পারবো, উত্তর একটাই, সেটা হচ্ছে এবিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটার নাম হচ্ছে এবিসি অনলাইন। ওকে, আপনি ইউটিউবে গিয়ে এবিসি অনলাইন লিখলেই আপনি পেয়ে যাবেন পুরো চ্যানেলটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় সমস্ত শোগুলি সেখানে আছে, আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। প্রিয় শ্রোতা, আর কথা বাড়াচ্ছি না, এখন আমাদের যে অতিথি রয়েছেন, বিশেষ অতিথি, তার কাছে চলে যাচ্ছে। কিন্তু ওনার কাছে যাবার আগে ওনার সম্পর্কে এতটুকুই আমি বলতে চাই যে বাংলাদেশে খুব কম মানুষই আছেন যে ওনার কণ্ঠস্বর শোনেননি। নিশ্চয়ই আপনারা এর মধ্যেই বুঝতে পারছেন, হয়তো অনেকে রেডিওর প্রমোশনালটাও শুনেছেন, সো ওনার কাছে যাই। কিন্তু উনি এখানে আজকে কেন, আজকে একটা বিশেষ দিন, এবং উনি এখানে এসছেন এই কারণে, ভাষার এই মাসে, আজকের এই ভাষার আমাদের এই প্রাপ্তির দিন উনি এসেছেন, কারণ উনি একজন ভাষা সৈনিক ছিলেন। আর এরকম একজন ভাষা সৈনিকের জীবনের গল্পটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি গর্বিত। বাই দ্য ওয়ে, আমি চলে যাচ্ছি গেস্টের কাছে। আজকে আমাদের সাথে রয়েছে মাজহারুল ইসলাম।
জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি মাজহারুল ইসলাম, FM 89.2 ABC রেডিও থেকে জীবনের গল্প বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে সবাইকে জানাচ্ছি 21-এর গভীর শ্রদ্ধা। 21 না হলে আমি হয়তোবা এই বাংলা ভাষায় এরকম প্রাণোচ্ছল হয়ে কথা বলতে পারতাম না।
মাঝের ভাই, সেটাই, যেই কারণেই কিন্তু আজকের এই দিনটাতে আপনি, কারণ আপনার সাথে বাংলা ভাষার, হ্যাঁ, বাংলা ভাষাভাষী মানুষের যে বিষয়টা জড়ায় আছেন বেসিক্যালি, যে কারণে
অবশ্য ভাষার প্রতি দৃষ্টি আমার অত্যন্ত ভাষা ভাষা ছিল, কিন্তু কথা বলতে বলতে হয় কি মানুষ একটা ধার উঠে যায় না, সেটা সেরকম একটু ধার উঠেছে আর কি, তার বেশি কিছু না।
আচ্ছা, তারপরে যে ধারটা উঠেছে সেই ধারে অনেক কিছু কেটে গিয়েছে, কেটে সাফ হয়ে গেছে পুরো বাংলাদেশের। মাদার ভাই, একটু পার্সোনালি বলে নিই যে আমি কিন্তু আপনার অনুসারী এবং আমার জীবনে আপনার অনেক অবদান আছে, আমি এটা অনেয়ারে আজকে বলে দিই।
দেখো, তোমার নাম কিন্তু সেতু, তোমার নাম কিন্তু বিনয় বাবু না, এত বিনয় দেখাবে না।
আমার বিনয়টা মাঝে একটু না দেখালেই যে মানে হতো না আজকে।
সেতু, তুই খুব দুষ্ট ছেলে, খুব মুচকি মুচকি হাসছিস, হা হা করে হাসছিস, প্রাণ খুলে হাসতে পারিস, প্রাণ খুলে হাসতে পারা কিন্তু অনেক বড় ব্যাপার।
আসলেই তাই, আমি পারি বলে আমি হয়তো ফিল করি, যে আপনাদের মতো মানুষদের কমপ্লিমেন্ট, দ্যাট হেল্পস মি এ লট।
হ্যাঁ, সেটাই।
থ্যাংক ইউ মাঝে ভাই। তারপর কেমন আছেন, শুরুতে একটু বলো।
আমি খুব ভালো আছি।
আচ্ছা,
যিনি আমাকে ছেড়ে চলে গেছেন, আমার স্ত্রী, উনি তো বেশ মোটিয়ে যাওয়া মহিলা ছিলেন, আমিও মোটামুটি, তো আমাকে জিজ্ঞেস করলে আপনারা কেমন আছেন, মোটামুটি ভালোই আছে, তো সেই সেই কথা ধরেই বলছি যে মোটা মুটি নেই কিন্তু মোটা ভালো আছে,
ভালো আছে। মাঝার ভাই, আপনি সারা জীবন ভালো থাকবেন,
সেটা দোয়া করুন।
বাংলাদেশের এই 16 কোটি মানুষ যদি হয়, 16 কোটি মানুষের দোয়া আপনার জন্য থাকবে। আছে তো মাঝার ভাই, মোটামুটি একটা ইন্ট্রোডাকশন তো হলো, আপনার ব্যাপারে বলার কিছুই নাই, আপনি ওই হা ভাই বললেই সারা বাংলাদেশ টের পায় যে কি আসছে।
জীবন জীবিকার জন্য হা ভাইয়ের আবিষ্কার, বুঝলে না? তাছাড়া তো এমনি ক্লাসিক পরিচয় অডিওর যেটা, সেটা তো আমি বলবো,
অবশ্যই
জীবনের কথায় আমি বলবো
অবশ্যই।
আজকে আমি বলতে এসেছি, আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে ভিতর ভাবে, একদম ভিতর অন্দর বাহির সবকিছু বলবো।
অবশ্যই, আমরা কিন্তু সেই জন্য জাস্ট এতগুলো মানুষ, লাখ লাখ শ্রোতা ওয়েট করছে। কিন্তু মাঝার ভাই, একটা ব্যাপার থাকে যে হয়তো একটা লাইফের একটা সার্টেন টাইম থেকে মানুষ আপনাকে জানে, এর আগেও তো আপনার জীবন আছে, একেবারে ছোটবেলা থেকে আমরা জানতে চাই।
ওই জীবনটা না থাকলে তো আর এই জীবন আসতো না,
হইতো না, সেটাই। তো যেহেতু জীবনের গল্প, তো আপনি যদি দয়া করে আপনার একেবারে শুরু থেকে বলতেন।
প্রথমেই বলতে হয় যে আমাদের সেই সময়ে ছোটবেলায় বা আমার জন্মের সময়গুলোতে মায়েরা কিন্তু বাবার বাড়ি যেতেন সন্তান প্রসবের জন্য, সেখানেই হয়েছিল আমার জন্ম।
আচ্ছা,
মানে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় কর্ণসদী গ্রামে, আমাদের আদি বাড়ি কিন্তু মানে দাদার বাড়ি মুখবালাই গ্রামে, কামারখন্দ থানাতে, ওই থানাতেই। তো সেখানে আমি জন্মগ্রহণ করি, আতুর ঘরে।
আচ্ছা,
আতুর ঘরে জন্মগ্রহণ, বৃষ্টির মধ্যে জন্মগ্রহণ করি, এবং সেই সময় কিন্তু ওই নারী কাটা হতো, মা থেকে সন্তান বিচ্ছিন্ন হতো, ব্লেড ব্যবহার ছিল না,
ব্লেড আবিষ্কারই হয়নি
তখন, আবিষ্কার হয়েছে কিন্তু
ব্যবহার হতো না
গ্রামে, ওটা কষ্টে মনে করতো বা কিছু একটা ব্যবহার করতো না তখন। ওই বাঁশের যে পাতলা তেল বলতো, ওটা আমাদের বাঁশের পাতলা ইয়ে দিয়ে ওইটা দিয়ে কাটা হতো, তো ওইটার মধ্যে কিন্তু জীবাণু থাকতো
যথেষ্ট পরিমাণে,
এবং সেখানে আমি ধনুষ টঙ্কারের হাত থেকে রক্ষা পেয়েছি, বৃষ্টি পড়ছিল, মাকে একটা তক্তার উপরে বসিয়ে দেওয়া হলো আমাকে কোলে দিয়ে আর কি, আর নিজ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এই বৃষ্টি, বৃষ্টির মধ্যে
বৃষ্টি স্নাত একটা সুন্দর দিনে আজকের মাঝের ভাই এই পৃথিবীতে আসা।
হ্যাঁ,
ধন্য হোক বৃষ্টি,
সেপ্টেম্বরের 13 তারিখে।
আচ্ছা,
আনলাকি 13।
মাঝের ভাই, আনলাকি 13 হলেও আপনি পার্সোনাল লাইফে অনেক বেশি লাকি, এবং আপনার জন্য
লাকি তো বটে, লাকি তো বটে, এত ভালোবাসা মানুষ কিভাবে পায় আমি নিজেও খুব অবাক হই।
সেটাই মাঝে ভাই, এই কত সালটা, সালটা ছিল কত বলতে পারবেন?
1948 সালের 13ই সেপ্টেম্বর।
আচ্ছা,
পাকিস্তান চ্যাপ্টার, পাকিস্তানের জাতির জনক কায়দে আজম যিনি, তিনি মারা গেলেন 11 তারিখে, আমার জন্ম হলো 13 তারিখে,
দুদিন পরে,
কাজে দুদিন পরে, কাজে আমি পাকিস্তানের জাতির জনকের পরে আমি জন্মগ্রহণ করেছি, উনি চলে যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে, তারপরে তো আমি আমাদের জনককে পেয়েছি, প্রাণ খুলে পেয়েছি, সেই জন্যই হয়তো সৃষ্টিকর্তা আমাকে ওই জনকের পরে আমাকে জন্ম দিয়েছেন।
সেটাই, উনি চলে যাওয়ার পরে আজকের মাঝের ভাই, দুদিন পরে,
দুদিন
তো মাঝের ভাই, ওই জন্মের পরে তারপরে কি দিয়ে কি হলো একটু বলেন।
তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলাম, বাবা রেলওয়ে কর্মকর্তা ছিলেন।
আচ্ছা,
এবং বাবা যেখানে যেখানে যেতেন সেখানে সেখানে বাবার পিছিয়ে পিছিয়ে মা বাবা আমরা সব ভাই বোনেরা ছুটতাম, এবং রেলওয়ে কর্মকর্তা থাকার ফলে আমরা মঞ্চটা পেয়েছিলাম সব জায়গায়, সেই মঞ্চ থেকেই আমার উত্থান, বাল্যকাল থেকেই শিশু শিল্পী হিসেবে, সেই ময়মনসিংহ থেকে চলে গেলাম, বাবা চলে গেলেন ফরিদপুর রাজবাড়িতে, সেখানে হোসনেবাগ। এবং আমার সবচেয়ে গৌরবের ব্যাপার যেটা আর যে আমি আমি নাটকে প্রথম টিপু সুলতান নাটকে টিপু সুলতানের ছেলের চরিত্রে অভিনয় করলাম, সেই নাটকের পরিচালনায় ছিলেন রাজবাড়ি, মানে রাজা সূর্যকুমারের ছেলে কুমার বাহাদুরের, কুমার বাহাদুরের পরিচালনায় আমি প্রথম অভিনয় করি, এবং তিনি ওড়িয়া ফিল্মের ডাইরেক্টর প্রডিউসার হিরো
তাই না
সেই সময়কার,
মানে অত্যন্ত গুণী। এবং
সত্যি কথা বলতে কি, আমি আমি খুব গৌরবান্বিত মানুষ যে যার হাত দিয়ে আমি, আমার বাবাও অভিনয় করেছিলেন, অনেকে রেলের কর্মকর্তারা অভিনয় করেছিলেন, আমি আমি তার হাতে প্রথম অভিনয় করলাম।
অভিনয় শুরু, হ্যাঁ, এটা কত বছর বয়সে শুরু করেছিলেন?
এটা এটা মনে করো যে 1957,
তখন প্রায় কত, 8-9 বছর বয়স,
ওই যে 10-11 বছর,
10-11 বছর, দশ বছর বয়সে আপনার একেবারে হাতে করি নাটকে,
নাটকে, তারপর বাসায় গিয়ে বড় খাটের উপরে পর্দাটা নিয়ে পারিবারিক নাটক করতাম আমরা ভাই বোনরা মিলে এবং আশেপাশের ছেলেপেলেরা ছোট ছোট মিলে করতাম।
ওই সময় কিছু স্মৃতি একটু প্লিজ ধারাবাহিকভাবে বলে আসতেন।
ধারাবাহিকভাবে বলছি তার কারণ আমি তো স্কুলে পাউন্ড মক্ত সেই স্কুলে পড়তাম, ক্লাস থ্রি থেকে ফোর ফাইভ সিক্স এ আসলাম ইয়েতে গোয়ালন্দ হাই স্কুল, ওটা এখন জিলা স্কুল, ওখানে ওখানে আমি এর মধ্যে কিন্তু নাটক চলছে,
মানে ফ্যামিলিতে
শিশুদের নাটক চলছে, বিভিন্ন জায়গায় চলছে। ওইখানে আমি ওই স্কুলের ওই রবীন্দ্রনাথের ডাকঘর করলাম,
আচ্ছা আচ্ছা,
ডাকঘর নাটকে আমি অমল চরিত্রে অভিনয় করলাম, এবং সুধা যে মেয়েটি করলো ও এখনো আছে শুনেছি, রাজবাড়িতে আছে, ঝর্ণা ডাকলাম, ডক্টর সামদানির মেয়ে, উনি ডাক্তার সাহেবের মেয়ে, তো ও আর আমি অমল এবং সুধা। আজকে যখন সুধার চেহারাটা আমার মনে নেই, কিন্তু সুধার কথা মনে হলে, সেই নাটকের কথা মনে হলে
রেলওয়ে
ডাক্তার ছিলেন, তো রেলওয়ে ডাক্তারের ডাক্তারখানার পাশেই আমাদের বাড়িটা ছিল আর কি, বিষ্ণুচূড়া গাছ দিয়ে এবং রেল স্টেশনের দিঘির পিছনে বাড়িটা, জোড়া তাল গাছে ওখানে আমরা মাছ মারতাম একসাথে দুজনে মিলে, ওর হাতে আমি সাইকেল চড়া শিখেছি, যে এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো খুব,
মানে এই ব্যাপারগুলো একটু বলেন না, আমার মনে হচ্ছে রোমান্টিক কিছু
আমাকে মনে করিয়ে দেয় আর কি। নাটক কিন্তু, নাটক কিন্তু জীবনের একটা প্রতিচ্ছবি, নাটক থেকে সেই রবীন্দ্রনাথের ডাকঘরের সুধা এবং অমল, সত্যি সত্যি আমার মনে হতো যে আমি বোধহয় অমল, সে বোধহয় সুধা,
মানে একটা ভালোবাসা মনে হয়ে গেছে,
সেটা সেটা মানে ম্যাচিওরড কোনো ব্যাপার না,
রাইট,
এই ম্যাচিওরড একটা, ও ও সাইকেল নিয়ে আসতো, আমি চড়তাম, ও আমাকে চড়াতো সাইকেল, ওর হাতেই আমি প্রথম সাইকেল চড়া শিখেছি।
বাহ, মানে একটা মেয়ের হাতে একটা ছেলে সাইকেল চড়া শিখল, এতেই তো কেমন যেন একটা অন্যরকম অনুভূতি ভিতর থেকে সৃষ্টি হয়।
তারপরে দোলনা চড়তাম একসাথে,
দোলনাটা কি আপনি তার হাতেই চড়তেন?
না, দোলনা তো আমাদের বাড়িতে ছিল আর কি।
আচ্ছা, তাহলে আপনার হাতে সে চড়ত?
হ্যাঁ, আমরা একসাথে চড়তাম। তারপরে আবার ইয়ে বর্ষাকালে ঘোড়ার মানে মালটানা ঘোড়া যেগুলো আর কি, সেগুলো এনে আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল, ওখানে ঘোড়াগুলো রেখে রেখে দিত, তখন আমরা বন্ধু বান্ধবরা ওরা ওই ঘোড়ার লাগামটা নিয়ে যেত, আমরা দড়ি লাগিয়ে আমরা ঘোড়ার রেস, তখন সেই ঘোড়ার সেই দিলীপ কুমারের ছবি, সেই আজাদ ঘোড়া চড়া, ঘোড়ার সেই হিরোইজম ভাব আর, চমৎকার করে ঘোড়া চড়তাম, সেই ঘোড়া চড়ার অভিজ্ঞতাও আছে আমার। সেরকম হলো যে একটা ঘোড়া চড়লাম আমি, তো সেই ঘোড়াটা পরবর্তীতে সে কিছুতেই থামতে চাচ্ছে না, বন্যার পানি এদিক দিয়ে এসে গেছে, রাস্তা দিয়ে চলছে, রাস্তার উপরে বাজার, সে বাজারের ভিতর দিয়ে পাগলের মতো ছুটছে, আমি কিন্তু টান দিলাম, দড়িটা ছিঁড়ে গেল, লাগাম ছিঁড়ে গেল।
আচ্ছা,
ঘোড়ার যদি লাগাম ছিঁড়ে দেয় তাহলে কি হয় ঘোড়ার অবস্থা?
তখন আমি কন্ট্রোল করার কোনো,
আমি ওর ঘোড়ার উপরের যে চুলটা ওটা ধরে একদম জড়িয়ে ধরে যে বাঁচার চেষ্টা করছি, এই এই থামাও থামাও, পরে সামনে দিয়ে একটা দড়ি দিয়ে ওকে আটকে দেওয়া হলো আর কি। পরে জানা গেল যে ঘোড়ার যে মালিক, ও বলল যে ঘোড়ার তো একটা এক সাইড চোখে দেখে না, এই যে ছোটবেলার যে ঘটনাগুলো আর কি, এগুলো কিন্তু আমাকে খুব আলোড়িত।
না, অবশ্যই, এবং ওই সময় ওই যে শৈশবে যে আপনি বললেন যে সাইকেল চড়া শিখলেন যার হাতে, ওর সাথে আর কি কি স্মৃতি?
না, পরে আর কোনো দেখা হয়নি, আমি বাবা বদলি হয়ে চলে আসলেন,
ফরিদপুরে আসার পর
পার্বতীপুরে চলে আসলেন, সেখানে রেলওয়েতে আবার আর এক রেলওয়ের নাটক শুরু হলো।
এই সময়ের মধ্যে তো আপনার 48 জন্ম এবং বছর চারেক পরেই 52, সেই সময়টা যুদ্ধের সময়টা, ওই সময়টা আপনার মনে থাকার কথা?
না, আমি খুব ছোট ছিলাম, খালি স্লোগান গুলো আমার মনে আছে, রাষ্ট্রভাষা বাংলা চাই,
আচ্ছা,
এগুলো মনে আছে,
এবং উত্তাল চতুর্দিক।
তখন তখন সিরাজগঞ্জের একটা বাড়িতে থাকতাম আমরা, মানে ভারত ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের যে রেলওয়ে কমিউনিকেশনের দেখাশোনার দায়িত্ব ছিলেন আর কি, উনি উনি ইন্ডিয়ান পার্টে চাকরি করতেন,
ও আচ্ছা,
তো যার ফলে উনি এখানে আসা যাওয়া করতেন, তো সিরাজগঞ্জে আমাদের বাড়িটা ছিল, ওখানে আমি স্লোগান দিতে দেখেছি রাষ্ট্রভাষা বাংলা চাই,
এটা দেখেছেন, বয়স 4-5 বছর দেখে মনে রেখেছেন, দ্যাটস ইম্পর্টেন্ট, এটা বেশি আর কি। আর মাঝে ভাই, তারপরে কিভাবে কি ফরিদপুর যাওয়ার পরে,
তারপরে ওখান থেকে চলে গেলাম ইয়েতে পার্বতীপুরে, পার্বতীপুরে তো নাটক মঞ্চে করলাম, গানপুর হাই স্কুলে পড়লাম, সেখানে এই স্কুলে নাটক করতাম, কবিতা আবৃত্তি করতাম, এবং সেখান থেকেই আমার সত্যিকার অর্থে কি যে নাটক বোঝা আর কি, মানে আমার কিন্তু বয়সন্ধি কালটা খুব একটা বেশি কাটেনি।
আচ্ছা,
কারণ আমি না ইচুটা পাকা বলতে পারো তো, মানে অল্প বয়সেই আর কি বেশি পেকে গেছিলাম, এবং বড় বড় অ্যাডাল্ট চরিত্রগুলো মঞ্চে করতাম।
আচ্ছা,
গোপ টোপ লাগিয়ে,
মানে এই ম্যাচুরিটি কি ভেতর থেকেই ছিল?
গোপ ওঠার আগে গোপ লাগিয়ে অভিনয় করতাম আর কি, এরকম একটা ভাব।
আর এটা খুব ইচ্ছা করতো আপনার না যে একটু বড় হই?
ইচ্ছা না, মানে ব্যাপার হলো যে শিশু শিল্পী তো অল্প দুটো একটা ক্যারেক্টার থাকে, কিন্তু বড় শিল্পীদের প্রয়োজন, সেখানে আমি করতাম।
সেই ম্যাচুরিটি
আমার বাবার সাথে করতাম, আমার বড় ভাই নজরুল ইসলাম মোটুশি যে গান গায় ওর বাবা, তারপর আমার বড় বোন, রিহার্সাল আমাদের বাড়িতেই হতো, এবং নাটোর থেকে বিভিন্ন জায়গা বগুড়া থেকে মহিলা শিল্পীরা আসতেন অভিনয় করতে।
এভাবে মোটামুটি নাটক দিয়ে শুরু, নাটকের প্রতি আপনার যথেষ্ট প্রেম, এবং নাটকের কিছু ক্লিপও আমরা শুনবো এর মধ্যে, অনুষ্ঠানের মধ্যে শুনবো। এটা মাঝেভাবে মেনশন করে দিবে যে এখানে শোনো তোমরা এটা মাঝেভাবে। তারপরে এই যে নাটকের মধ্যে দিয়ে নাটক করছেন, রিহার্সাল করছেন, তারপরে পরবর্তী লাইফ?
পরবর্তী লাইফ ওই ওখান থেকে ওই গ্যারানপুর স্কুল থেকে মহারাজা, তখন তো ওই স্কুলে পরীক্ষার সিট পড়তো না, দিনাজপুরে মহারাজা স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দিলাম। আর সবচেয়ে বড় কথা সিনেমা দেখার, তখন তো উত্তম সুচিত্রার ছবি চলতো, দিলীপ কুমারের ছবি চলতো, তো ওখানে সিনেমা হল দিনাজপুরে তিনটা সিনেমা হল ছিল। আমরা সকালবেলা ওই দুপুরবেলাতে আমরা লোকাল ট্রেন ধরে চলে যেতাম আর কি, সেই ট্রেন ধরে প্রথমে লিলি সিনেমা হল, তারপর বোস্তান, তারপরে মডার্ন সিনেমা হল। পারলে তিনটা সিনেমা একসাথে দেখে তারপরে মিড নাইটে একটা লোকাল ট্রেনে ফিরতাম।
মানে তিনটাই দেখতেন?
তিনটাই দেখতাম, এখন একবারে তো কত আর যাবো দিনাজপুরে পার্বতীপুর থেকে, কাজেই তিনটা দেখে ফিরতাম।
সবগুলো কি উত্তম সুচিত্রা
না, অন্যান্য থাকতো, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সেই দিন আমি বুঝতে পারলাম, কারণ আমি তো মানে উত্তমের অনুসারী বলতে গেলে, কিন্তু চেহারা যখন আয়নায় দেখলাম বড় হওয়ার পরে, তখন খুব নিরাশ হয়ে গেলাম যে উত্তমের মতো চেহারা তো আমার হয়নি। তো তখন দেখলাম যে কণ্ঠস্বর যদি একটু হয় আর কি, তারপরেও কণ্ঠস্বর তো বুঝতে পারছি না, নিজের কণ্ঠ তো নিজে বোঝা যায়
না,
এটা পরে পরে বলছি আমি কিসের থেকে বুঝলাম আর কি। তো ওখানে আমি একটি হলে চাপাডাঙ্গার বউ দেখলাম, সেখানে কৃষক চরিত্রে অভিনয় করছে উত্তম কুমার। তারপরেই মডার্ন সিনেমা হলে দেখলাম শহরের ইতিকথা, অ্যারোস্ট্রকের চূড়ান্ত অ্যারোস্ট্রকের ক্যারেক্টার, সেদিন আমি বুঝতে পারলাম উত্তম কুমার কি, তার প্রতিভার বিস্ফোরণ কিভাবে উনি ঘটিয়েছেন, তার চেহারায়, তার বাচনে, তার চলাফেরায় অপূর্ব,
যে কারণে উনি চিরঞ্জীব এখন।
তো সেটা সেই পারফরমেন্সটা চোখের উপর লেগে, সেই আদর্শটা, সেই অভিনয়ের আদর্শটা আমার চোখের সামনে লেগে, এছাড়াও অনেক বড় বড় শিল্পীদের সাথে পরিচয় তো কিছু ছিল, তারপরে আবার বড় বড় শিল্পীদের অনুসারী ছিলাম, রেডিওতে অভিনয় শুনেছি, সিনেমা দেখেছি, পাহাড়ি সান্যাল, জহর গাঙ্গুলি, তারপর ছবি বিশ্বাস, এদের বিকাশ রায়, অহেন্দ্র চৌধুরী, এদের দেখেছি আর কি। এগুলো
সবগুলোর প্রতিফলন, এরকম গুণী শিল্পীদের প্রতিফলন সবগুলি আপনি।
আর তারপরে আবার উত্তরবঙ্গে বসবাস ছিল, তো ওখানে আবার ঢাকা রেডিও ঠিক মতো শোনা যেত না, তখন আমি ওই আকাশবাণী নাটকটা একদম ফিক্সড থাকতো আর কি। তো ওখানে সেই তৃপ্তি মিত্র, সমমিত্রীর এইসব সত্য ব্যানার্জি।
এই সময়টা আপনার বয়স কত ছিল যে উত্তম?
তখন ওই যে ম্যাট্রিক 8, 9, 10 এইসব বয়সগুলো,
মানে একেবারে ছোটবেলা থেকে ওই শিল্প সাহিত্যের বীজটা ভেতরে নিয়ে,
এবং কাঁচা 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 জিনিসের ভিতরে তো শেপে আনা যায়,
কাঁচা যায় ভালো এবং শেপে আনা যায়
সেটা।
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রিয়শ্রোতা, এই যে শিল্প সংস্কৃতি বা শিক্ষা যে কোনো কিছুই হোক না কেন, এর সাথে একেবারে ছোটবেলা থেকেই, মানে ফ্যামিলি থেকে যদি এরকম কোন সাপোর্ট আসে, ফ্যামিলির মিনিমাম একটা সাপোর্ট থাকলেই কিন্তু ছেলে মেয়ে কিন্তু পজিটিভলি শিখতে পারে।
এবং আমার বাবা বলতেন যে তোমার বাড়ি সিরাজগঞ্জ, কিন্তু সিরাজগঞ্জের ভাষা তুমি বলবে না কেন, কিন্তু কথা হলো বাড়িতে তোমরা পরিমিত বাংলাটা বললে হবে কি, তোমরা যে কোনো জায়গায় মানে আঞ্চলিকতা মুক্ত থাকবে,
সেটাই
পরিমিত বাংলাটা আসবে,
বাড়িতে প্র্যাকটিসের ব্যাপার,
বাড়িতেও প্র্যাকটিসের ব্যাপার আছে
অবশ্যই। মানে শিক্ষা তো বেসিক্যালি সব বাড়ি থেকেই আসে, তারপরে হচ্ছে সমাজ, প্রকৃতি, স্কুল, কলেজ, ইনস্টিটিউশন।
উচ্চারণ ভুল করলে বাবা দেখিয়ে দিতেন যে এই উচ্চারণটা এই হবে,
ওইটাই। তো মাঝে মাঝে আমি যেটা বলছিলাম যে এতগুলো শ্রোতা শুনছেন আমাদেরকে, যে এই যে আপনি একটা ব্যাপার বললেন না যে কাঁচা বয়সে যে বীজটা বপন হলো, এই বীজটা আজকে একদম বট বৃক্ষ আপনার। আপনি একটা বড়
বেশি বলুন
না, না এত বেশি না, ইটস ট্রু, আপনার ছায়াতলে অনেক কিছুই আছে, অনেক কিছুই থাকবেও। আমি যেটা বলছিলাম যে ছোট বয়সে যে বীজটা বপন হলো সেই বীজটাই আজকে এত বড়, তো এটার কিন্তু নেগেটিভিটিও আছে। যদি ওই ছোট বয়সে কোনো খারাপ বা হিংস্র কোনো কিছুর বীজ বপন হয়ে যায় ওই কাঁচা জায়গাটা, ওটাও কিন্তু একটা বটবৃক্ষ হয়।
আজকাল যেরকম অনেক পরিবারে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে,
এটাই
এবং সমাজে এখান থেকেই আছে, সমাজে সংক্রামিত হচ্ছে আরকি এই জিনিসগুলো আর কি। এগুলো কিন্তু কোথায় যেন একটা নৈতিক অবক্ষয় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে বলে কিন্তু আজকে আমরা পরিবারগুলোকে বিভিন্ন রকম ভাবে আমরা পত্রপত্রিকায় যত রকম নৈতিক অবক্ষয় দেখছি, ড্রাগস এডিকশন দেখছি, যত যা কিছু দেখছি সবকিছু কিন্তু এগুলো
লিখে, এগুলো শুরুটা ওই কাঁচা থেকেই হয়।
সেটাই সেটাই, এবং বাবা মাকে কিন্তু অত্যন্ত বন্ধু সুলভ মনোভাবে আসতে হবে সন্তানদের সাথে, এই যেটা আমরা পেয়েছিলাম। কালচারালি একটা মানুষকে মানসিকভাবে উৎকর্ষ তৈরি করা যায়, কিন্তু কালচারালেস পরিবারে কিন্তু শুধু পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, একটা জগদ্দল পাথর চাপিয়ে দিলে হবে না, তাকে একটা রিল্যাক্সেশন খেলাধুলা লাগবে,
খুবই দামি কথা,
সবকিছু লাগবে
আসলেই তাই। তাহলে শুধু পড়াশোনা করবে, অবশ্যই পড়াশোনা প্রয়োজন, একটা সেক্টর তো ডেভেলপড হলো, কিন্তু আরো কতগুলো সেক্টর আছে সেগুলো কিন্তু আর।
সবচেয়ে আমাদের দুঃখ হলো যে ঢাকা শহর বলো আর যেখানেই বলো, আমাদের তো খেলার মাঠগুলো কোথায় যেন হারিয়ে,
কোথায় যেন হারিয়ে গেছে,
দখল হয়ে যাচ্ছে না কি যে বলে না ওটাকে, হয়তো হয়তো যারা দখল করছেন তারা হয়তো রাগান্বিত হতে পারে না।
ওকে, আমরা অনেক কিছু মোটামুটি মাঝের বার একটা জীবনের একটা অংশ পর্যন্ত শুনলাম, এখন একটা বিরতিতে যাব আমরা। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং এবিসি রেডিও 89.2 FM আপনি শুনছেন। একটা খুশির খবর দিতে চাই, আমার জন্য খুশির এবং আপনাদের জন্য খুশির, কারণ আপনারা সবাই অপেক্ষা করেছিলেন এতদিন যে জীবনের গল্প এই অনুষ্ঠানটা থেকে একটি বই এবারও যেন বের হয়, এবং সেই বইটা বের হয়ে গেছে এবং বইটা মার্কেটে পাওয়া যাচ্ছে, ইভেন আপনি বইমেলাতেও পাবেন। বইটি জীবনের গল্প পার্ট 4, আর যে সেতু লেখা আছে বইয়ের উপরে, বইটি আপনি প্লিজ কালেক্ট করে ফেলুন। আপনি বইমেলায় গেলে বইটি 101 নম্বর স্টলে পাবেন, স্টলের নামটি হচ্ছে বর্ণপ্রকাশ, বর্ণপ্রকাশ থেকে বইটি বের হয়েছে। এছাড়া আপনি, আমি জানি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার অনুষ্ঠানটা শুনছেন, অনেকের হয়তো বইমেলায় আসাও হবে না, সো আপনারা কিন্তু বাসায় বসে বইটি পেতে পারেন। দুটি নাম্বার বলে দিচ্ছি, আপনি জাস্ট SMS করলেই আপনাকে বইটি পাঠিয়ে দেওয়া হবে। আপনি বইয়ের নামটি লিখে SMS করবেন, আপনি চাইলে ফোনও করতে পারেন। SMS করতে বলার কারণ হচ্ছে যে নাম্বারগুলো অনেক বিজি থাকবে, আপনি হয়তো বিরক্ত হবেন, তো জাস্ট আপনি জীবনের গল্প লিখে SMS করে দিবেন এই নম্বরে। দুটি নম্বরের প্রথমটি হচ্ছে 16297, ওকে 16297 এখানে, এবং আরও একটি নাম্বার হচ্ছে 01841115115, আবারও বলছি 01841115115, এখানে SMS করলেই হবে জাস্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি জানি অনেকেই হয়তো আমার সাথে দেখা করতে চান, আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি বেসিক্যালি চাই আপনাদের সাথে আমার দেখা হোক, তাই আমি বইমেলাতে থাকছি বর্ণপ্রকাশের 101 নম্বর স্টলে এই শুক্রবার বেলা 3টা থেকে 4টার মধ্যে থাকছি, 3টা থেকেই, এবং শনিবার সকাল 11টা থেকে আমি ওখানে থাকব। সো প্লিজ আপনারা আসবেন, এটা আমার চাওয়া আপনাদের কাছে, এবং আপনাদের ভালোবাসা প্রত্যাশী আমি। ওকে, ছোট একটা বিরতি নিচ্ছি, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, কেউ কোথাও যাবেন না। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে, আর যে সেতু আছে, এবং আর যে সেতু ইজ নট ইম্পর্টেন্ট, আজকে যে অতিথি রয়েছেন আমাদের সাথে মাজহারুল ইসলাম, উনি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার অনেক কিছুই হাতে খড়ি, মানে রেডিওতে কাজ করা বা এইসব কিছু ফাংশনাল ব্যাপার থাকে, ইন্টারনাল ফ্যাক্টস থাকে, যেগুলো মাজহারের কাছ থেকে অনেক শেখা আমার, এবং আমি খুব প্রাউড যে আজকে এরকম একটা অনুষ্ঠানে মাজহার ভাইকে আমি পেয়েছি,
এমন একটা দিনে,
এমন একটা দিনে,
এই দিনটাকে আমি কিন্তু খুব আমি খুব মানে গর্বিত যে এমন দিনে, এমন একটা দিনে সারা দেশ, সারা পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে এই দিনে। আর সবচেয়ে বড় কথা যে বাংলা ভাষার জন্য যে ঘটনাগুলো ঘটলো একের পর এক, তারপরে সেটাই কিন্তু আসলে আমাদের স্বাধীনতার বীজ ওই দিন থেকে রচিত হয়েছিল। কাজেই সেখানেও কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক হিসেবে আমি খুব ভীষণ ভাবে গর্বিত যে ওয়ার রেডিও, একটা ওয়ার রেডিও যেটা দ্বিতীয় মহাযুদ্ধেও এতটা সংগঠিত ছিল না, যে রেডিও, সেই রেডিও আমরা পেয়েছিলাম, 30 বছরের বয়সের নিচে আমরা সবাই ছিলাম,
মানে একদম যৌবন সেই পর্যন্ত আসবো আমরা। কিন্তু আমরা ব্রেকে গিয়েছিলাম মাজহার ভাই, যে আপনি ম্যাট্রিক পরীক্ষা তখন চলছে, নাটকের রিহার্সাল চলছে, নাটক বিভিন্ন জায়গায় করছেন, তারপরে ম্যাট্রিক পরীক্ষার সময় দিলেন বোধহয়।
স্কুলে আমি নাটক করতাম,
এইসব ছাত্র হিসেবে কেমন ছিলেন আপনি?
ছাত্র হিসেবে হয়েছে কি জানো, যে একেবারে খারাপ ছিলাম না তা না, কিন্তু কথা হলো যে মাথার মধ্যে যে নাটকের পোকা, আবার একটু গান বাজনার পোকাও ছিল, তো সবকিছু মিলিয়ে আর কি ম্যাট্রিকের সময় একটু ওয়ান নাইট প্রিপারেশন হয় না, একরকম এক রাতের প্রস্তুতিতে পরীক্ষা দিয়ে কোন রকমে আর কি সেকেন্ড ক্লাসটা পেলাম।
আচ্ছা,
ওখান থেকে আমি ঢাকা কলেজে ভর্তি হলাম,
ঢাকায় চলে আসলাম,
ঢাকায় চলে আসলাম।
আচ্ছা, বাবা মা কি চাইলেন?
বাবা তো ওখানেই চাকরিতে থাকলেন,
আমি
ঢাকায় চলে আসলাম, ঢাকাতে ঢাকা কলেজে ভর্তি হলাম, সাউথ হোস্টেলের 112 নম্বর রুমে, যেখানে আমি আজকের প্রেস সচিব প্রধানমন্ত্রীর ইকবাল সোবহানকে পেলাম, আমরা একসাথে ছিলাম,
ক্লাসমেট ছিলাম,
ইকবাল সোবহান একসাথে ছিলাম, ওখান থেকে আমরা স্বাধীন চেতনায়
উদ্বুদ্ধ
উদ্বুদ্ধ হলাম, আমরা একই গ্রুপ, একই দল, একই নেশা, আমাদের
একই নেশা, একই চেতনা,
যে বাংলা, বাঙালি, বাংলাদেশ,
আচ্ছা,
এটা হবেই একদিন না একদিন, এইরকম একটা আদর্শ নিয়ে আমরা চলাফেরা।
আচ্ছা,
সবচেয়ে বড় কথা হলো যে আমি আমার মঞ্চের বাইরেও আমার কিছু অ্যাক্টিভিটিস ছিল, যেটা হলো স্পোর্টস গুলো হতো না, সেখানে আমি যেমন খুশি তেমন সাজু করতাম, ওখান থেকে কিন্তু আমি একটা ভালো ইনসেন্টিভ পেয়েছিলাম। ঢাকা কলেজে যেমন খুশি তেমন সাজু, যে ব্যর্থ প্রেমিক,
আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম কি সেরেছিল।
ব্যর্থ প্রেমিকে এখনো বন্ধু বান্ধবরা বলে যে দোস্ত তুই এটা কি দেখালি, কিরকম যেসব মেয়েরা স্পোর্টস দেখতে এসছে বা আত্মীয় স্বজনরা এসছে বা টিচারের মেয়ে টেয়ারা এসছে আর কি, তার দিকে তাকায় হো হো করে হাসি, তুমি তো ওই সেই, তুমি এখানে কেন, তুমি এখানে কি চাও, এইসব করে ওরা ভয় পেয়ে যাচ্ছে আর কি সব এক একজন। তো ওখানে আমি মানে প্রথম হলাম, তো এইসব দিকে অনেকেই ভুলতে পারে না সেই সব ঘটনাগুলো, সেখান থেকে কিন্তু একটা উৎসাহ নাটকের, তারপরে ঢাকাতে মঞ্চে, মাওল ইনস্টিটিউটে, তারপরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাটক করতাম।
ওকে, তো ওই যে সেগমেন্ট ওয়াইজ যদি আসি, যে আপনি ঢাকায় চলে আসলেন, ঢাকা কলেজে ভর্তি হলেন, তারপরে ওইখানে ওই সময় লাইফটা কেমন ছিল, একা থাকছেন ঢাকায়, ফ্যামিলি বাড়িতে?
হোস্টেলে থাকতাম, ভালো লাগতো,
বাধাবন্ধনহীন,
নিউ মার্কেট দিয়ে ঘুরে বেড়ানো, বলাকা সিনেমা হল হয়েছে তখন সিনেমা দেখা, এইসব একেবারে স্বাধীনভাবে সিনেমা দেখা, একটু নেতা নেতা ভাব।
আচ্ছা, তাই কলেজে উঠলে একটু নেতা নেতা ব্যাপার তো থাকে। আচ্ছা, আপনি অনেক পেছনের অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত, পড়াশোনার বাইরেও, সো এক্সট্রা অর্ডিনারি ব্যাপার?
আমি কিন্তু মানে আমি কোন মাসল ম্যান ছিলাম
না,
আমি খুব মানসিক ভাবে মানুষের সঙ্গে অন্তরঙ্গতা স্থাপন করে আমি এগিয়ে গেছি আর কি।
ঢাকা কলেজে ভর্তি হলেন, ওই সময়
পড়াশোনা করছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তো তিনি ভাবলেন যে আমি সায়েন্সে পড়ি আর কি, আমি সায়েন্সে পড়লাম, কিন্তু পড়াশোনা সায়েন্সে তো খুব রেগুলার হতে হয়, তো ইররেগুলার হয়ে গিয়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমি ভয়ের চোটে দেখলাম যে আমি রেজাল্ট ভালো করব না, আমি ভেগে চলে গেলাম, খুলনায় চলে গেলাম, পরীক্ষা না দিয়ে,
কলেজ বাদ দিয়ে
ছেড়ে চলে গেলাম, কলেজ পরীক্ষা না দিয়ে চলে গেলাম খুলনায় স্টার জুট মিলের, ওখানে আমার মামা চাকরি করতেন, ওখানে গিয়ে ঘুরে বেরিয়ে কিছু বোধহয় আমার মনে পড়ছে যে আমি একটা বদলি চাকরি কিছুদিন করেছিলাম ওখানে, সেই ভৈরব রূপসা নদীর পারে। তারপরে ওখান থেকে বাবা বললেন যে ছেলেটা তো মানুষ হচ্ছে না, তো তখন মামাকে বললেন যে ওকে একটু ভর্তি টর্তি করার ব্যবস্থা করতে, তখন খুলনা পলিটেকনিক আমি পড়তাম।
পলিটেকনিক আমি একটু বলে নিই, মাঝে ভাই আমার জন্মস্থান কিন্তু ওই খুলনা শহর, আপনি পলিটেকনিকে পড়তেন ঠিক তার আশেপাশেই আমার বাসা, জংশন এলাকায়,
জংশন, আমি তো সব জংশন এলাকায় ঘোরাফেরা করতাম,
বৈকালি সিনেমা হল, সেই প্রসঙ্গে আসবেন বোধহয়,
বৈকালি সিনেমা হল তৈরি হলো, ওখানে সিনেমা দেখতাম, তারপর ওখানে একটা মঞ্চ ছিল বৈকালী সিনেমার পেছনেই, ওখানে অভিনয় করতাম।
আচ্ছা আচ্ছা, মঞ্চটা ছিল, আমি অবশ্য দেখিনি,
ওখানে ওখানে স্থানীয় লোকদের নিয়ে আমি অভিনয় করতাম, আমি নাটকের ডাইরেক্টর হচ্ছিলাম আর
তাই নাকি।
খুলনা পলিটেকনিকের লোকদের সাথে, মজগুনি স্কুলের সাথে যখন কোন রকম ছেলে মেয়েদের একটা হাঙ্গামা টাঙ্গামা মাঝে মধ্যে হতো, যে কে কার দিকে তাকালো, কে মুচকি হাসলো, কি করলো না করলো, এইসব হতো, তো এইসবের আমি
বিচার করতাম,
এবং ওদের সাথে আমি একটা কালচারাল প্যাক্ট করেছিলাম যে তোমাদের নাটক আমি করে দেবো, তোমাদের নাটকে আমি অভিনয় করবো, তোমাদের নাটক ডাইরেকশন করে দেবো, তো এইভাবে করতে করতে ওদের সাথে আমি খুব বৃদ্ধতায় এসে গেলাম আর কি। তারপরে আমি একটু আবার ছাত্র রাজনীতিতে জড়িয়ে গেলাম, এন্টারটেনমেন্ট সেক্রেটারি হলাম, তারপরে ভিপি হলাম ওখানে।
আচ্ছা, ভিপি ছিলেন না,
পলিটেকনিকের ভিপি ছিলাম, কিন্তু ওইখানেই কিন্তু একটু গলদ হয়ে গেল, যে প্রিন্সিপালের সাথে আবার আমাদের গ্রুপের মতের মিল হলো না, সেই জন্য একটা খুব 69 আন্দোলনের সময় একটা ঝামেলা হলো আর কি, ছাত্ররা মানে আমি অর্ডার দেওয়ার আগেই ছাত্ররা উত্তেজিত হয়ে প্রিন্সিপাল গাড়িটা দিয়ে ভেঙে পুকুরে ফেলে দিল,
কেন মানে
আমি কন্ট্রোল করতে পারলাম না আমার ছাত্রদেরকে,
মানে বেশ উত্তেজনার পরিমাণটা বেশ
পরিমাণ ছিল, এবং উনি প্রিন্সিপাল অবাঙালি ছিলেন,
সেই
জন্য সেন্টিমেন্টটা একটা ওখানে ছিল আর কি, যে বাংলাদেশ আর পাকিস্তানি সেন্টিমেন্ট এটার মধ্যে একটা তখনই কিন্তু অলরেডি এসে গিয়েছিল আর কি।
ওই সময় মোটামুটি মুক্তিযুদ্ধের কিছু আগে, ওই সময়ের পরিবেশ একটু বর্ণনা যদি করতেন।
পরিবেশ তো ব্যাপার হলো যে আসলে কেউ প্রকাশ করছে না, কিন্তু যারা সচেতন নাগরিক, যারা যাদের মধ্যে বাঙালি ব্যাপারটা আছে আর কি পুরো মাত্রায়, হ্যাঁ, অসাম্প্রদায়িক ব্যাপারটা যাদের মধ্যে আছে তারা কিন্তু দেশের স্বাধীনতা অনেক আগে থেকে চেয়েছিল এবং তাদের তারই একটা বহিঃপ্রকাশ সাথী পাচ্ছে ভাষণ এবং আস্তে আস্তে ছয় দফা এগারো দফা ছাত্রদের সবকিছু মিলিয়ে একটা দানা বেঁধে গেল। তারপরে আমি ওই আমার নামে হুলিয়া হলো আর
কি,
আমি হুলিয়াতে বর্ণালী প্রেস ওখানে খুলনায় সেখানে জাহিদ ভাই রাজনীতি করতেন, তাদের সাথে আমি লুকিয়ে থাকলাম। ওখান থেকে আমি সাজাদপুর চলে এলাম আমার বন্ধু রকিবের বাড়িতে, সেখান থেকে আস্তে ঘুরে ফিরে ঢাকায় আসলাম।
ওখানে পড়াশোনাটা শেষ হলো
না? না, শেষ হলো না তো, মাঝ পথে খালি থার্ড ইয়ার পর্যন্ত পড়ে পরীক্ষা দিতে যাবো তখনই তো হুলিয়া হয়ে গেল। মানে আমি তো বললাম না যে আমার পড়াশোনাটা আসলে চন্দ্রচাঁদ, এবং আমার বাবা বলতেন যে এই ছেলেটা তো কিছুই করতে পারছে না, তো আমার অন্য অন্য ভাইরা কিন্তু খুব ছাত্র ভালো এবং তারা বড় কিছু করেছে, তখন বললো যে ওকে একটু চাঁদা টাদা করে চালিয়ে নিস তোরা।
তো এই যে পড়াশোনার সময় ঢাকা কলেজে পড়লেন, খুলনা পলিটেকনিকে পড়লেন, আপনি তো অনেক প্রেমিক মানুষ, আপনার প্রেম কি কিছু হয়নি তখন?
না, প্রেম তখন ওই যে খুলনা পলিটেকনিকের যখন পড়ি আর কি, তখন কিন্তু অলরেডি ঈশ্বরদী যখন বাবা চাকরি করতেন তখন ওই একটি মেয়ে আর কি, সে স্কুলে যেত আর কি আমার বাড়ির সামনে দিয়ে, তখন মা বললেন আর কি আমার মামা তো বোনকে যে বা সৈশবের মেয়েটা তো সুন্দর, তো আমি বাগানে কাজ করছিলাম তখন আমি বললাম যে সুন্দর, তো মা বলেছেন
কথাই নেই আর,
আর তো কোনো ব্যাপারই না,
ব্যাপারই না।
তারপরে লেগে পড়লাম একের পর এক, আমার বন্ধু রকিব তার মাধ্যমে তার বোনের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান হলো, তিরিশটা একত্রিশটা বত্রিশটা তেত্রিশটা চিঠি, কিন্তু কোনো উত্তর নেই বাড়িতে সবাইকে। উনি ছোট তো ইম্যাচিওর, ক্লাস সেভেন এন্ড এইটে পড়ে, তখন বলে দিল যে এরকম ব্যাপার, সাদ্দার সাহেবের ছেলেটা খুব বাজে, ওর বড় বোনকে বললো যে সে সে চিঠি লিখছে আমাকে, তো এইসব ব্যাপার নিয়ে আর কি খুব মানে খারাপ অবস্থা আর কি।
মানে ফ্যামিলিতে বাসায় নালিশ আসলো?
নালিশ তখন আসেনি, নালিশ আসেনি, চাপাচাপি ব্যাপার আর কি চলছে। তখন আমি ৩৪ নম্বর একটা চিঠি লিখলাম আর কি, চিঠিতে আমি খুলনা যাচ্ছি আর কি, লিখলাম যে এটাই আমার শেষ চিঠি তোমার জন্য, আমার বন্ধু রকিবের বোন সুফিয়া ও দিল আর কি, সুফিয়াও আজ বেঁচে নেই, লন্ডনে মারা গেছে। তো ওই চিঠিটা নিয়ে সুন্দরবন এক্সপ্রেস, আমি তখন খুলনা যাওয়ার জন্য চড়েছি, তখন ট্রেন ছেড়ে দিল। রকিব ৬ ফুট লম্বা, সে আফ্রিকান চেহারা নিয়ে সে চিঠিটা কাগজটা নিয়ে হাতে দৌড়াচ্ছে, ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু সুন্দরবন এক্সপ্রেস তো একেবারে রেল স্টেশন থেকে ঈশ্বরদী প্ল্যাটফর্ম থেকে খুব জোরে
জোরেই চলে,
তো তখন ছেড়ে দিল। তখন আমি তো হা হুতাস, বললাম যে আমি তাহলে কাগজটা আমি নিতে পারবো না,
এই কাগজটা কি মেয়েটার কাছ থেকে আসছে?
হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে পারবো কিরকম একটা থ্রিলিং ব্যাপার। তারপরে হঠাৎ করে দেখি কি ভস 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 করতে করতে প্ল্যাটফর্মের একদম কোনায় গিয়ে ট্রেনটা থেমে গেল।
আচ্ছা,
এই রকিব দৌড়ে গিয়ে খালি আমার হাতে দিল, ট্রেনটা থামলো। পরে গিয়ে জানলাম যে সেই ট্রেনের গার্ড সাহেব যে তেল রকিবের বাবা সরকার, সে রকিবকে দৌড়ে আসতে দেখে মনে করছে বাড়িতে কিছু হয়েছে, গাড়ি থামিয়ে দিয়েছে, ট্রেন থামিয়ে।
কি আশ্চর্য না, চিঠিটা আপনার হাতে
চার লাইন লেখা,
কি লেখা ছিল?
তুমি তোমার সবুজ কলমে, তাও সে নিজে হাতে লেখেনি, ভয় পেয়েছে, অন্য বান্ধবীকে দিয়ে লিখেছে সবুজ কলম দিয়ে, যে তুমি তোমার ভালোবাসায় জয়ী হয়েছো, আগামীতে বিস্তারিত লিখবে এবং লিখবে।
অসম্ভব একটা অনুভূতি, ৩৪ নম্বর চিঠি দিয়ে ৩৫ নম্বর চিঠিতে সে তার মানে পজিটিভ উত্তর আসা, আরে আর ওই বয়সে চিঠির সময়
ওকে খুব চিঠি লিখতাম পরে আর কি, ও চিঠিতে বেশ মোটামুটি ভাবে বানান ভালোই ভুল লিখতো আর কি, গোল গোল করে রাখতাম, দেখাতাম ওকে।
আচ্ছা,
তারপরে আবার ওই ওই বাকিতে বাদাম টাদাম আচার টাচার খেত, তখন লিখতো যে এই আচারের ওখানে বাকি হয়ে গেছে, তুমি ওকে ৫ টাকা বা ১০ টাকা পাঠাও, ওই খামের মধ্যে পাঠিয়ে দিতাম আর কি, ভাজ করে পাঠিয়ে দিতাম। তো ওইগুলো দিয়ে তারপরে আবার মন্টু, সে ছিল তার ছোট ভাই, তো ১০ পয়সা করে বোনের কাছ থেকে নিত চিঠির আদান প্রদানের জন্য, বাড়িতে বাবা বা বড় ভাই টের না পায়।
আচ্ছা, মানে অদ্ভুত সুন্দর একটা প্রেম। তো সেই প্রেমটা তখন তো আপনি খুলনা চলে আসলেন না?
হ্যাঁ, তারপর ওখান থেকে চলে আসলাম ইয়েতে, কেবল ঢাকায় চলে আসলাম, ওই যে হুলিয়া টুলিয়া নিয়ে একেবারে। তারপরে এখানে এসে ওই যে সঙ্গীতের একটা পোকা ছিল মাথার মধ্যে, তখন তাড়াতাড়ি করে গোলাম হোসেন লাড্ডু মিউজিক ডাইরেক্টর যে আলী হোসেনের ছোট ভাই, ও আর আমি আমরা মোহাম্মদপুরে থাকতাম, তখন আমরা বললাম চল যাই ভাই একটু সঙ্গীত চর্চা করি।
আচ্ছা, মানে যে হুলিয়ে জারি হলো, তারপরে
ওখান থেকে এসে ঢাকা ব্যাক করি।
এটা কত সালে?
৬৯
ওই সময় তো গণঅভ্যুত্থান।
হ্যাঁ, তারপরে হাদিস পার্কে একটা অনুষ্ঠান হলো, মানে রণসভা হলো, সেখানে আমি সভাপতি।
আচ্ছা,
সেখানে এখান থেকে রাজ্জাক ভাই গেলেন।
আচ্ছা আচ্ছা,
ছাত্র নেতা তখন।
ও আচ্ছা, আমাদের নায়করাজ রাজ্জাক,
না না, পলিটিক্যাল লিডার,
পলিটিক্যাল লিডার।
তো ওনারা গেলেন, ওখান থেকে সেই সমস্ত নিয়ে আবার চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে সেই কলেজ অব মিউজিকে পড়তে এলাম।
মিউজিকে ভর্তি হলাম,
কলেজে মিউজিকে ভর্তি হয়ে তখন আবার ওই বারিনবাবুর শিষ্য হলাম।
আচ্ছা,
ইলা মজুমদার, তারপরে নারায়ণ বসাক। আমি তারপরে যখন আমাদের স্বাধিকার আন্দোলন যখন শুরু হলো তখন গণসংগীতের সাথে আমি ন্যারেশন পড়তাম আর কি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, শহীদ মিনারে, বিভিন্ন জায়গায়।
এরকম কি ন্যারেশন আছে মাঝে ভাই হাতে?
না, হাতে নেই। হাতে তোমার সঙ্গে আজকে কথা বলার মূল উদ্দেশ্য হলো যে আমাকে সবাই হ্যাঁ ভাই জানে বিজ্ঞাপনের, কিন্তু আমার যেটা ক্লাসিক পরিচয় আছে, আমার যে একটা বড় পরিচয় হলো, আমি 300 নাটকের নায়ক।
সেটাই, এটা আপনার সাথে ঘুরে ফিরে আমি যতটুকু জানি, কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে না। আরেকটা পরিচয় উন্মোচিত হবে আজকে মাঝের বাইরে এখানে, এবং সেটার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে, অনেক কিছুই আপনারা শুনতে পারবেন প্রিয় শ্রোতা, জাস্ট শুনে যান। হ্যাঁ মাঝের ভাই, তারপরে ওই যে ঢাকায় ফিরে আসলেন, তারপরে
কলেজ অফ মিউজিকে আমি পরীক্ষা দিয়ে, তারপরে 72 শুনে আমি পরীক্ষা দিলাম।
আচ্ছা,
পরীক্ষা দিয়ে আমি পাশ করলাম।
এর মধ্যে একাত্তরের সময়টা,
ওই নাটকে আমি অডিশনে পাশ করলাম, টেলিভিশনে পাশ করলাম। আতিকুল হক চৌধুরী আমার ইন্টারভিউ নিলেন, বড় কয়েকটা চরিত্রে অভিনয় করলাম, DIT থাকতে, তখন কিন্তু রামপুরাতে যাইনি। তারপর ঢাকাতে আমি অডিশন করলাম, সেখানে আমি কিছু জীবন দীঘাতে অভিনয় করলাম। তারপরে আমি প্রথম নাটক আমার জল্লাদের ফাঁসি, আব্দুল আল মামুনের পরিচালনায় নাটকটা ছিল আর কি, এবং জিয়া আনসারির লেখা ছিল, এবং জল্লাদের রোল করেছিলেন এনাম আহমেদ। তো ওখানে আমি জল্লাদের পক্ষে লয়ার ছিলাম।
আচ্ছা,
এইভাবে দুই একটা নাটক টাটক করলাম, তারপরে তো শুরু হলো। 7ই মার্চ পার হয়ে, 25শে মার্চ পার হয়ে, তারপরে আমি একটা বাড়িতে লুকিয়েছিলাম। রেডিওতে যেহেতু এনলিস্টমেন্ট পেলাম, মা বললেন যে তোমাকে ধরে আবার রেডিওর মধ্যে চাপিয়ে দিতে পারে পাকিস্তান বাহিনীর লোকেরা, তো তুমি ওখানে লুকিয়ে থাকো। তখন আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম খিলগায়, সেই বাড়ির তো আমরা সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম, তো তখন ওখানকার পরিচিত হচ্ছিল, ওরা আমাকে শেল্টার দিল আর কি। ওখান থেকে আমি মুক্তিযোদ্ধারা আসতো, তো ওরা আমাকে নিতে চেয়েছিল আর কি। তো ওদের অপেক্ষা না থেকে আমি কিছুদিন পরেই নিজেই রওনা দিলাম।
আচ্ছা,
নিজেই রওনা দিয়ে ইয়েতে দাউদকান্দিতে আমি বাসে করে রওনা দিয়ে, দাউদকান্দি তখন তো ব্রিজ ছিল না, ফেরি ছিল, তখন আমি নদী পার হয়ে আমি ধরা পড়লাম।
ধরা পড়ে গেলাম
পাকিস্তান আর্মির কাছে।
তারপরে কি করলো
তারা? আমাকে, আমি একটা অবশ্য ফলস আইডেন্টি কার্ড, ওরা বলতো ডান্ডি কার্ড।
আচ্ছা,
তো সেই ডান্ডি কার্ড দেখালাম, ওরা বিশ্বাস করলো না, ওরা তখন আমাকে লাইন করিয়ে দিল। তো শুনেছি যে লাইন করার পরে ওরা ওই গুলিও খরচ করতো না, বেয়নট দিয়ে খোঁচা দিয়ে নদীতে ফেলে। তো তখন আমি দাঁড়িয়েছিলাম, তখন তো আমি জানি না যে মৃত্যু কত প্রকার, কি কি মৃত্যুর অনুভূতি কি আমি বুঝতে পারছি না। আমি কিন্তু একটা ভ্যাকেন্ট লুক দিয়ে দাঁড়িয়ে আছি তাদের দিকে। তখন এক বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছেন না, তখন তাকে বললো যে এই বুড্ডা তুম ক্যা খড়া হ্যায় কিউ, বললো যে ও তো মেরা ভাতিজা হ্যায়, উসকো লেকা তোমার ভাতিজা। আচ্ছা, আমি তখন আত্মচিৎকার করে বললাম চাচা বলে উঠলাম আর কি। তখন ওরা বুঝতে পারলো আমার সত্যি বোধের সাথে আত্মীয়তা আছে। কিন্তু ওই ভদ্রলোককে, ওই বৃদ্ধ ভদ্রলোককে আমি বাসে আমি নিজে উঠে গিয়ে তাকে বসার জায়গা দিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা,
এবং সেই কৃতজ্ঞতায় সে আমাকে বাঁচিয়ে নিল, এবং দ্রুত ঊর্ধ্বশ্বাসে আমি সেই বাসে, আর একটা চলমান বাসে আমরা দুজন, পিছনে অবশ্য লাথিও মেরেছিল আমাকে ছেড়ে দেওয়ার আগে, তো আমরা দুজনে উঠলাম। ওঠার পরেই ভদ্রলোক বলছেন আমি জানি তুমি কই যাইবা।
আচ্ছা,
তখন বোঝো যে কি অবস্থা, উনি কোন পক্ষের লোক আমি কি করে বুঝবো।
একজন
ধর্মপ্রাণ দাড়িওয়ালা আলখেল্লা পড়া ভদ্রলোক, তো তখন উনি আমাকে বললেন যে সামনে যায় না, ময়নামতিতে চেক আছে আবার। তখন আমাকে চান্দিনায় নামিয়ে দিয়ে চান্দিনা থেকে একটা রিক্সায় তুলে দিলেন, জাফরগঞ্জের বাজার দিয়ে তুমি ভেতরে মুক্ত অঞ্চলে চলে যাও, ওখান থেকে তুমি মুক্তিযোদ্ধাদের পাবে। এইভাবে গেছিলাম। তো সেই আদর্শে দীক্ষিত হয়ে আমি সেই জীবন রক্ষা করতে পেরে বৃদ্ধ লোকের জন্য, আমি এখনো সেই, যখন বাসে উঠি কোনো সময় যদি কোনো বৃদ্ধ মানুষ
বসতে,
আমি উঠে তাকে বসতে দিই, বৃদ্ধ মানুষ এবং কোনো মহিলা, এটা আমার একটা জীবনের একটা বড় আদর্শ, আমি স্বাধীনতার সময়গুলো থেকে পেয়েছি।
এই যে আপনার জীবনের একটা বড়, এটা একটা কি বলে, এটা একটা আদর্শ কিন্তু মাঝের ভাই, এবং আপনি কিন্তু প্রচুর অনেক মানুষের আদর্শ, হাজার হাজার মানুষের আদর্শ আপনি।
মানে আমাকে অনেক সময় বাসে উঠলে জিজ্ঞেস করে যে কি ভাই আপনি বাসে, তখন আমি বললাম ভাই কোনো অপরাধ করিনি। আপনাদের এখানে উঠবো না তো কি বলে, আপনারাই তো আমাকে শিল্পী বানিয়েছে, গণমানুষের শিল্পী, আমি তো গণপরিবহনে আমি চড়তেই পারি।
সেটাই, এই যে যেটা বিনয় মাঝের ভাই, আমাকে প্রথম বললেন না যে তুমি বিনয় বাবু নয়, বিনয়ের কিছু অংশ কিন্তু আপনার কাছ থেকেও পাওয়া। আর ব্যাপারটা হচ্ছে যে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি যে এই ব্যাপারটা খুব কমন, সবাই প্রচার করে যে বাসে উঠলে অসুস্থ কাউকে দেখলে বা বয়স্ক বা মহিলা থেকে বসতে দিন। এই যে আজকে জলজন্ত মাঝার ভাই, উনি নিজেও বাসে চড়েন এবং এই উনি এই মাঝার ভাই কিন্তু এরকম অসুস্থ বা মহিলাদের বা বৃদ্ধদের দেখলে বসতে দেন
এবং সেলফি তোলার হিড়িক পড়ে যায় বাসের মধ্যে। এবং আমার এরকমও আছে যে আমি তো ক্যান্টনমেন্টের ভেতরে থাকি, তো ওখান থেকে বাসে চললে ছেলে মেয়েরা সব কলেজের ওরা সব বলে যে একটু একটা ডায়লগ বলেন, আমি বাসের মধ্যে ডায়লগ বলতে বলতে আসি, আমি খুব মজা লাগে।
আপনি জিনিসটা খুব এনজয় করেন?
খুব এনজয় করি।
তো মাঝে ভাই এই মুহূর্তে যদি আপনাকে একটু ডায়লগ বলতে বলি, কিছু একটা বলবেন?
আমি আমি বলবো মানে কিরকম, যে আমার কিছু ডায়লগ আমি ধারণ করে এনেছি, আমি ঢাকা রেডিওর দেবদাস বুলবুল আহমেদের আগে সেই দেবদাস চরিত্রে আমি করেছি। এবং এখানে নাসিমা খান উনি আজকে অসুস্থ হয়ে আছেন, হুইল চেয়ারে ছাড়া চলতে পারেন না, তো নাসিমা খান পার্বতী। তারপরে আমাদের পেতার সম্রাজ্ঞী আমরা যাকে বলি হেনা কবির, উনি চন্দ্রমুখী। মোহাম্মদ আনিস যিনি ইয়ের কি বল আনোয়ার হোসেনের ওস্তাদ, তারা ধর্মদার রোল করেছিলেন। এই যে একটা ঐতিহ্যবাহী নাটকে আমি অভিনয় করলাম এবং আমাকে নিয়ে আতিকুল হক চৌধুরী যথেষ্ট রেডিও কর্তৃপক্ষের সঙ্গে মানে একটু একটুখানি মানে বাগবিতণ্ডায় জড়িত হয়েছিলেন যে কেন আমি এরকম জুনিয়র একটা ছেলেকে কেন দেওয়া হবে, অনেক সিনিয়র আর্টিস্ট হয়ে গেছেন। তখন উনি বললেন যে শরৎচন্দ্র পড়ুন এবং দেবদাসের বয়সটা খেয়াল করুন, যে সব বড় শিল্পীরাই কিন্তু বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের, কিন্তু এই মাজহারুল ইসলামের বয়সটা ঠিক ওই এক দেবদাসের মতোই বয়স,
আসলে
25 বছর বয়সে আমি করলাম দেবদাস। হ্যাঁ, তারপরে আরো এই দেবদাসের সংলাপ আমি
এগুলো আমরা শোনাবো, কিন্তু মাঝের ভাই ওই যে একটা জায়গায় গিয়ে আমরা ওই যে বৃদ্ধ মানুষটা এবং আপনি বাসে উঠলেন, একটু আমরা যদি ধারাবাহিকতা মেনটেন করি একটু পিছনে যাই আবার, তো তারপরে ওখান থেকে কোথায়?
ওখান থেকে আমি বিশালগড় হয়ে আগরতলা দিয়ে ধর্মনগর রেল স্টেশন দিয়ে আমি বিহার হয়ে, আমার যেতে একটু সময় লাগলো, তখন আমার অসুখ হলো, সেই জ্বর নিয়ে আমি একটা পরিবার আমাকে শেল্টার দিল, ওরা ডাক্তার দেখালো রাস্তার মধ্যে লামডিং একটা স্টেশনে, সেখান থেকে আমাকে চিকিৎসা টিকিৎসা করিয়ে আমার পকেটে সামান্য কিছু পয়সা মা দিয়েছিলেন, 3,000 টাকা সেই সময়।
3,000 টাকা তো বেশ মূল্য ছিল,
ওইটি তো বাঁচিয়ে রেখে আর কি যে কদিন জীবন ধারণ করলাম। তারপরে ওই যে বিহার হয়ে আমি ইয়েতে হাওড়া স্টেশনে নামলাম, কোথায় যাবো কি করবো, শেষে আমি শুনলাম যে গড়ের মাঠ আমাদের যেটা ওখানে গড়ের মাঠ, সেখানে অনেক শরণার্থীরা শেল্টার নিয়েছে কিছু কিছু, সেখানে আমি তাদের সাথেই রাত্রে শুলাম, ব্যাগটা ইয়ে করে গামছাটা বিছিয়ে শুয়ে পড়লাম ওখানে একটু রাস্তায় খেয়ে এটে। তো এইভাবে আস্তে থিয়েটার রোডে গেলাম, ওখানে গিয়ে ক্যাপ্টেন মনসুর আলী যাকে চার নেতার একজন যাকে মেরে ফেলা হয়েছে, তিনি আমার সিরাজগঞ্জের নাটকে আমাকে মেডেল দিয়েছিলেন। সে তখন ওই আমাকে একটা বরাদ্দ দিলেন টাকা, সেই টাকা নিয়ে আমি আস্তে আস্তে ঘুরছি কি করব। হঠাৎ করে রাস্তায় প্রিন্সিপ স্ট্রিটে একটা কালচারাল ট্রুপ, ওখানে স্মৃতি বলে একটি মেয়ে, ওর সাথে আমি গান করতাম, ওকে পেলাম। ও বললো দাদা তুমি থেকে যাও, না আমি থাকবো না, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খুঁজে বেড়াবো, খুঁজতেই হবে, আমরা ওখানে যেতেই হবে। তখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অলৌকিক ভাবে আশফাকুর রহমানকে পেয়ে গেলাম দূর থেকে দেখছি, যে তিনি তখন নাটকের প্রোগ্রাম অর্গানাইজার রেডিও নাটকের ঢাকার। তো তখন আমি একেবারে দূরের থেকে ঝাঁপিয়ে পড়লাম তার উপরে, সে মনে করলো যে কোনো ছিনতাইকারী হবে বা কিছু একটা। তখন এই আপনি কি, আপনি আমি আশফাক ভাই, আমি মাজহারুল ইসলাম, আমি আপনার নাটক করেছি, আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ চিনতে পারছি, তো কি কি করতে হবে এখন? আমি আপনাকে একটাই করতে হবে যে আমাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিয়ে যেতে হবে। তাই না, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে কেউ যেতে পারে না, ওটা খুব সিক্রেট জায়গা, ওখানে যাওয়া যাবে না। তো তখন আমি বললাম দেখুন আপনি যদি আমি যদি না যাই তাহলে আমি আমি এই জন্যই আমি মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, তো কাজে আমাকে একটা সুযোগ করে দেন, আমি আমি কিন্তু খারাপ মানুষ না আপনি তো জানেন। হ্যাঁ, তখন বললো যে ঠিক আছে 25 নম্বর ট্রামে উঠে বালিগঞ্জ প্লেসে যান, 57/8 বালিগঞ্জ, সুচিত্রা সেনের বাড়ির পরের গলিতে।
আচ্ছা, সুচিত্রা সেনের বাড়ির পরের গলিতে।
আমরা ছাদে থেকে সুচিত্রা সেনকে আমরা বাগানে ঘোরাফেরা করতে দেখতাম।
আরে এই তো এক অন্যরকম আরেকটা সাসপেন্স আসছে, মানে এটা এখানে একটা বিরতি নিয়ে আমরা। আচ্ছা, এরপরে কি হলো? মাঝের ভাই একটা প্রেম করছিলেন, 35 নম্বর চিঠিতে সেটা রিপ্লাই চলে আসলো, এগুলোতে আমরা একটু ব্যাক করব, একটু পিছনে ফিরে যাব, আরো সবকিছু নিয়ে ফিরে আসছি, মাজহারুল ইসলাম সাথেই আছে। ছোট একটা বিরতি নিচ্ছি, আপনারা কোথাও যাবেন না, কিন্তু যাবার আগে ফোন নম্বরটা একটু বলতে চাই, যেখানে ফোন করে আপনি আপনার জীবনের গল্পটা আমাদের বলতে পারবেন। নম্বরটি হচ্ছে, একটু মন দিয়ে শুনবেন অথবা আপনি চাইলে টুকেও নিতে পারেন, 09613892892। আবারও বলছি, 09613892892। এখানে ফোন করুন এবং আপনার গল্পটি ছোট করে বলুন, আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকে কানেক্টেড থাকুন, ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে
facebook.com/setu.abcradio. আবার বলছি facebook.com/setu.abcradio. আর যে সেতু নামে আছে পেজটি। এছাড়া এই অনুষ্ঠানটি, আজকের অনুষ্ঠানটি যারা মিস করে ফেলবেন বা পরবর্তীতে শুনতে চান, ডাউনলোড করে রেখে দিতে চান, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান। অ্যাড্রেসটা হচ্ছে এবিসি অনলাইন। ইউটিউবে গিয়ে এবিসি অনলাইন লিখলে চ্যানেলটি চলে আসবে। এটা অরিজিনাল এবং একমাত্র রেজিস্টার্ড চ্যানেল যেখানে আপনি অরিজিনাল এবং গুড কোয়ালিটির অডিও সহ এই শোটি পাবেন। সো প্লিজ ওখান থেকে ডাউনলোড করুন। আর ছোট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920-তে। রাত 12টা এখন সময় এবং অসম্ভব সুন্দর একটা দিন, যা সারা পৃথিবীতে এই দিনটাকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমাদের বাঙালির কত বড় একটা পাওয়া। সেই সাথে আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি, মানে এটাও আমাদের অনেক বড় একটা পাওয়া, মাজহারুল ইসলাম আছে আমাদের সাথে। তার জীবনের গল্পটা আমরা শুনছি, একটা পর্যায়ে গিয়ে ব্রেক নিতে হয়েছে আমাদের, আবারও ফিরছি তার কাছে, কিন্তু কিছু ব্যাপার একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। এবং সেগুলো হচ্ছে যে এখানে এসে আপনার জীবনের গল্পটা যদি আপনি লাখো লাখো শ্রোতা শুনছেন তাদের সবার কাছে শেয়ার করতে চান, তো এই ফোন নম্বরটিতে ফোন করবেন প্লিজ। নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি 09613892892। এই নম্বরটিতে ফোন করে আপনি ছোট করে আপনার গল্পটি বলবেন, সেটা রেকর্ড হয়ে থাকবে এবং আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে, তারপরেই আপনি এখানে এসে আপনার গল্পটি বলতে পারবেন। এছাড়া আপনি ফেসবুকে আমার সাথে সরাসরি যোগাযোগ মেনটেন করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। ওকে, এই পেজটি আর যে সেতু নামে আছে, প্লিজ আপনি সেই পেজটিতে লাইক দিয়ে আমার মেম্বার হয়ে সাথে থেকে যান এবং যে কোনো ধরনের যোগাযোগ আপনি আমার সাথে মেনটেন করতে পারবেন। এবং জীবনের গল্প পার্ট 4 এই বইটি কিন্তু বাজারে চলে এসছে, আপনি বইমেলাতে পাচ্ছেন। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইটি পাওয়া যাবে। বর্ণপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং বর্ণপ্রকাশের স্টল নম্বর 101, সেখানে আপনি এই বইটি পাবেন। বইটি জীবনের গল্প নামেই বের হয়েছে, আর যে সেতু লেখা আছে বইয়ের উপরে। এবং খুলনাতে পাওয়া যাচ্ছে এই বইটি, খুলনা বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল 77 নম্বর স্টল আপনি বইটি পাবেন। আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি বাসায় বসে বইটি সংগ্রহ করতে চান, তাহলে দুটি নাম্বার আছে, নাম্বারগুলোতে আপনি SMS করবেন। প্রথম নম্বরটি হচ্ছে 16297, ওকে 16297, এখানে আপনি SMS করবেন, অথবা 01841115115, এই নম্বরটিতে। আবারও বলছি 01841115115, এই নম্বরটিতে আপনি SMS করবেন, বইয়ের নামটি লিখে আপনাকে যোগাযোগ করে আপনার ঠিকানা বইটি পাঠিয়ে দেওয়া হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি জানি অনেকেই হয়তো আমার সাথে দেখা করতে চান, আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি বেসিক্যালি চাই আপনাদের সাথে আমার দেখা হোক। তাই আমি বইমেলাতে থাকছি বর্ণপ্রকাশের 101 নম্বর স্টলে এই শুক্রবার বেলা 3টা থেকে 4টার মধ্যে থাকছি, 3টা থেকেই, এবং শনিবার সকাল 11টা থেকে আমি ওখানে থাকব। সো প্লিজ আপনারা আসবেন, এটা আমার চাওয়া আপনাদের কাছে এবং আপনাদের ভালোবাসা প্রত্যাশী আমি। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, মাজহার ভাই আপনার কাছে ফিরছি, যেখান থেকে আমরা ব্রেকে গিয়েছিলাম। আপনার বলেছিলাম আমরা একটু সামনের দিকে চলে গিয়েছিলাম, বাট আমি আবার একটু পিছনে ফিরেছিলাম, যে আপনি একটু প্রেম করছিলেন, চিঠিতে উত্তর পেয়েছিলেন, সেগুলো কিন্তু একটু জানতে চাই।
মুক্তিযুদ্ধের সময় আমি মোহাম্মদপুরে ছিলাম, মুক্তিযুদ্ধের 25 তারিখে আমি মোহাম্মদপুরে ছিলাম, একটা বাড়িতে অবরুদ্ধ ছিলাম। পরে আমি খুব পরের দিন 26 তারিখ শুক্রবার ছিল, আমি বেরিয়ে পড়লাম, তখন একটি বাড়িতে শেল্টার নিলাম, অবাঙালিদের লিডারের বাড়িতে, আমি ভুল করে রব্বানি সাহেবের বাড়িতে। ওখানে আমি একটা গান বাজনা আশ করে বসতাম আলী হোসেনের বাড়িতে, মিউজিক ডিরেক্টর গোলাম হোসেনকে নিয়ে। তখন বললো যে আপ ইধার কিয়া করতা হ্যায়, জলদি ভাগিয়ে আপকো মার দেগা এই লোক। তখন আমি ভয়ের চোটে রাস্তা দিয়ে দৌড়াচ্ছি আর সবাই বলছে বাঙালি ভাগতা হ্যায়, বাঙালি ভাগতা হ্যায়। তখন আমি দৌড়ে গিয়ে আছড়ে পড়লাম আলী হোসেন মিউজিক ডিরেক্টর তার বাড়িতে। সেখান থেকে নামাজের পরে শুনলাম সাদি মোহাম্মদ ও ওদের বাবাকে, শিবলি মোহাম্মদের বাবাকে মেরে ফেলেছে ওরা বাড়ির সামনেই, নামাজের পরে আর কি সেলিমুল্লাহ সাহেবকে। সেই জন্যই কিন্তু মোহাম্মদপুরের রোডটার নাম সেলিমুল্লাহ।
আচ্ছা,
তো ওগুলো অনেক দেখলাম, অনেক কাটাকাটি জানলা দিয়ে দেখলাম ভয়ে। তারপর রাত্রে পালিয়ে ইয়েতে স্কুলের ওই ওখানে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আমরা অনেকগুলো ফ্যামিলি ওখানে গিয়ে শেল্টার নিলাম। পরের দিন কারফিউ ব্রেক হলো, তখন চলে গেলাম বোনের বাড়িতে। এইভাবে আর কি আমার আমার গিন্নি ওরা ওরা ঈশ্বরদি থেকে পরে জেনেছি আর কি, কিভাবে ওরা কলকাতা মানে একদিন শরণার্থী শিবিরে থেকে তারপর ওদের বাড়ি নানার বাড়ি আবার ওখানে চব্বিশ পরগনা,
আচ্ছা,
ওখানে গিয়ে ওরা শেল্টার নিয়েছিল। ও জানছে যে আমি মোহাম্মদপুরে মারা গেছি।
আচ্ছা আচ্ছা, মানে গিন্নি বলতে
তখন বিয়ে হয়নি।
ও আচ্ছা,
বাহাতুরে বিয়ে
হয়েছে, চিঠিতে উত্তর পেলেন গিন্নি কি পরে গিন্নি হলেন?
হ্যাঁ গিন্নি হলেন,
সেই মুঠি।
হ্যাঁ ওই যে হঠাৎ করে তো তখন মুঠি ছিল
না, না না
তখন মুসলিম,
এখনকার সে মোটামুটি
খেয়ে একেবারে মানে অভাবের সংসারে।
আচ্ছা,
যখন খাওয়ার সুযোগ হলো না তখন খুব দুজনে মিলে একেবারে জম্পেশ ভাবে বাজার করে খেয়ে একেবারে মুটিয়ে গেলাম আমরা।
ওই একটু স্মৃতি বলেন না, ওই একটা স্মৃতি থেমে গেলাম আমরা।
অনেক রকম স্মৃতি আছে,
একটু প্লিজ।
তারপরে যে কথা বলতাম প্রেমের সময় ঈশ্বর দিয়ে যে ইয়ার্ডের ভেতর দিয়ে, তো তখন তো আর সরাসরি একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে পারতো না, তাই না? তখন আমি ওই গাড়ি পরিষ্কার করার যেখানে গাড়ি পরিষ্কার করতে রাখতো ও স্কুলে যেত, আমি ট্রেনের উপরে উঠে যেতাম, আমি ট্রেনের ভেতর থেকে কথা বলছি, ও নিজে দিয়ে হেঁটে হেঁটে কথা বলছে, আমাকে তো দেখা যাচ্ছে না। আর বাগানের ফুল দিতাম ওকে, এই সবগুলো করে টোলে তারপরে তো চলে এলাম, বাবা মারা গেলেন তখন ঢাকায় সব চলে এলাম, এইসব নিয়ে এগুতে থাকলাম। তারপর স্বাধীন বাংলা বেতারে তো গেলাম, ওখান থেকে যখন আমার সেই মৃত্যুহীন প্রাণ নাটকটি ব্রডকাস্ট হলো, আনুভাই চরিত্রটা আমি যে নায়ক চরিত্র অভিনয় করলাম, মামুনুর রশিদের হাসান ইমাম প্রযোজিত, সেই
তখন নাটকে অ্যাক্টিং করলেন। কিন্তু মাঝে আপনি যে স্বাধীন বাংলা বেতার খুঁজতে
পেয়ে গেলাম, সেভেন বাই এইট বলে দিলেন না, গেলাম ওখানে। প্রথমে তো কিছুদিন কাজ পেলাম না, আমাকে, আমি তো নতুন শিল্পী, আমাকে কে কাজ দেবে? তখন আমি দিলীপ সমের বিক্ষুব্ধ বাংলা মিউজিক্যাল স্কেচে আমাকে বললো যে নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আশফুল আলম এবং আলী রেজা চৌধুরীর পড়ার কথা ছিল, তখন ওরা বললো ওনারা রিহার্সালে আসতো না, তো দিলীপ সোম বলতো আরে আপনি তো নাটকের শিল্পী, আপনি পড়েন এটা? এই পড়তে পড়তে আমি সত্যিকার এই রেকর্ডিং এ করে বললাম। এর মধ্যে হলো কি যে অজিত রায় এলেন, অজিতদা এলেন, তখন আমি বললাম অজিতদা আমি তো কাজ করতে পারছি না, আমাকে তো মুক্তিযুদ্ধেও আমি সুযোগ পেলাম না, শিল্পী হিসাবে আমাকে এখানে এখানে তো কাজ পাচ্ছি না, আমি কি করব? তখন আস্তে করে আমার আমাকে চোখের ইশারা করে দুটো টাকা পকেট থেকে নিয়ে বললেন যে চা নিয়ে আমাদের জন্য।
আচ্ছা,
তো সেই থেকে আমি স্বাধীন বাংলা বেতারে যতদিন কাজ পাইনি ততদিন সাত দিন আমি স্বাধীন বাংলা বেতারে টি বয় ছিলাম, তো চা দিয়েছি এবং সবার সঙ্গে লিয়াজো করেছি। তারপরে বিক্ষুব্ধ বাংলা 14 আগস্টের দুপুরবেলা ব্রডকাস্ট হলো, সেখানে প্রধানমন্ত্রী নাটক ইয়েটা মিউজিক্যাল স্ক্রিপ্টটা শুনেছিলেন, তারপরে মোহাম্মদ আব্দুল জব্বার ছিলেন মিউজিক ডাইরেক্টর, তাকে বললেন যে ছেলেটিকে কাজে লাগো।
আচ্ছা,
তারপর আশফুল আলম এবং আশফাকুর রহমান খান এরা সবাই মিলে আমাকে এই নাটকটা মৃত্যুহীন প্রাণ নাটকে যে চরিত্রটা হাসান ইমামের করার কথা ছিল তিনি আমাকে বললো যে নতুন ছেলে মুক্তিযোদ্ধার ক্যারেক্টারটা বেশ খুলবে এবং বিশ্বাসযোগ্য হবে আর কি, সেই জন্য আমি চরিত্রটা করলাম। সে আমি আমি নিয়ে এসেছি অংশ বিশেষ, তুই বাজি শুনিয়ে দিও।
আচ্ছা, এখন আমরা এই ক্লিপটা এখানে শুনিয়ে দিচ্ছি, ছোট করে ক্লিপটা আপনারা শুনুন এখন। এবং সেই সাথে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফেসবুকে আপনি গেলে কিন্তু এখন আমাদেরকে দেখতেও পাচ্ছেন, ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio, আর যে সেতু নামের পেজটি আছে সেখানে গেলে মাঝরাবেক আপনি দেখতেও পাবেন এখন। ওকে, আর ক্লিপটি শুনুন।
আমার পরিত্যক্ত স্মৃতির মধ্যে আমার অস্তিত্বকে খুঁজছ কেন? তোমার বুঝি মনে পড়ছে যেদিন তোমার সাথে শেষ দেখা, সেদিন তোমার আঁচলটা ধরে অনেকক্ষণ টানাটানি করেছিলাম, তুমি আমাকে স্নেহের শাসন করেছিলে, বাবা তার পুরনো অভ্যেস মতো আমায় গালাগালি করেছিল, তারপর বেরিয়ে পড়ার আগে আমার পাঞ্জাবির বোতামটা লাগিয়ে দিয়েছিলে, বলেছিলে তাড়াতাড়ি ফিরতে, কিন্তু সেসব এখন অর্থহীন স্মৃতি। ওই যে বাইরে তাকিয়ে দেখো লাল আকাশটা, তামাটে মাটি, সেখানে সেখানেই তো আমি আছি মা, আমার অস্তিত্ব আজও মায়ের মমতাকে, পিতার স্নেহের শাসনকে, বোনের ভালোবাসাকে, বন্ধুদের প্রীতিকে ঘিরে বেঁচে আছে। বিস্মরণের অন্ধকার আমাকে গ্রাস করেনি, আজও প্রয়োজন আমার সব জায়গায়, সবার কাছে আমি আকাঙ্ক্ষিত। বড় ইচ্ছে করছে যদি আবার মুহূর্তের জন্যও আমি অন্ধকারের সীমান্ত পেরিয়ে যেতে পারতাম ওই আলোর পৃথিবীতে।
শুনলাম এরকম আরো কিছু ক্লিপ,
আমার গলা তো তেমন পরিচিত ছিল না, তো মুক্তিযোদ্ধারা খুব উদ্বুদ্ধ হয়েছিলেন এই নাটকটার। আবার আমার পোর্শনটা, আমার তো মৃত চরিত্র, আমি আমি নায়ক আনু ভাই, আমি মারা গেছি আর কি, শহীদ হয়েছি যুদ্ধে, আমাদের আমার আত্মাটা সমস্ত মুক্তিযোদ্ধাদের কাছে আসে, ওদেরকে উৎসাহ দেয় আর কি। এই এই রেকর্ডিং যে টেকনিক্যাল সাপোর্টটা আমাদের তো স্বাধীন বাংলা বেতারে রেকর্ডিং এ ছিল
না,
তখন আমাকে নিয়ে গেলেন হাসান ইমাম, নিয়ে গেলেন আকাশবাণীতে, আমার ওই পোর্শনটা আকাশবাণীতে রেকর্ড হয়।
আচ্ছা,
তো এখানে আজকে আমিও খুব গ্রেটফুল, অনেক বড় বড় শিল্পীদের সাথে আকাশবাণীর পরিচয় হলো, তারা আমাকে সমর্থন করলেন, বা ছেলেটার গলাটা তো ভালো, তখন হাসান ইমাম সাহেব আমাকে বললো তোর মুখটা শুকনো লাগছে, কি খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি নাকি? আমি কি বলবো, লজ্জায় কিছু বলতে পারলাম না। তার কারণ তিন দিন ধরে মানে ভাত বলে কি একটা জিনিস বাঙালি, সেই ভাতটা জোটেনি। আমি চা বিস্কুটের উপর দিয়ে কাটিয়েছিলাম। তখন আমার মনে আছে সেই সময় 30 টাকা হাসান ইমাম ভাই আমাকে দিলেন, যেন বাবা সন্তানকে খাবার জন্য টাকা দিলেন। তখন সেই টাকাটা নিয়ে আমি যখন পার্ক সার্কাসে একটা হোটেলে বসে একদম প্লেট পুড়ে ভাত খেলাম মাংস দিয়ে, তারপরেই একটা ঈশ্বরদীর একটা ছেলের সাথে দেখা হলো। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা কেমন আছে, বলতে ওরা বোধ হয় পুরো পরিবারই মারা গেছে। তার কারণ ফায়ার বোম ফেলেছিল ওই পঙ্কজ স্যারের বাড়িতে, ওরা শেল্টার নিয়েছিল তো ওখানে ওটা, কিন্তু ওরা তার আগেই ওখান থেকে পরে জেনেছি যে ওরা চলে গেছে,
মানে ওরা অক্ষত ছিল,
অক্ষত ছিল আর কি। তারপরে আমি ওখান থেকে ওই নাটকগুলো করলাম, ফিচার করলাম স্বাধীন বাংলা বেতারে। এবং তারপরে আবার এই কোরাসে, এখানে আর একটা মজার ব্যাপার হলো যে এই কোরাস গাওয়া শুরু করলাম টাকার অভাব। তখন গোপীকৃষ্ণ বল্লভ বললো যে ঠিক আছে, ওই তবলা বাজাতো, ও বললো যে জব্বর সাহেব আপনি তো কলেজের মিউজিকের ছাত্র, আপনি তো কোরাসে গাইতে পারেন। তখন এদিকে আমি মুকসেদ আলী শাহি আমাদের যে পরিতা পারভিনের যে উস্তাদ, সে আমি শাহ আলী সরকার তোরাব আলী বিশ্বাস ওয়ানিল আমরা একসাথে ফ্লোরিং করতাম স্বাধীন বাংলা 57-8 বাড়ি হচ্ছে। তখন নাস্তার টাকা নেই কি করবো, তখন বললো যে তখন ওই ওই গানটা সোনায় মোড়ানো বাংলা মোদীর শাসন করেছে কে 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 কে, এই তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। এই গানটা লিখলেন এবং মোহাম্মদ আব্দুল জব্বার আমরা সবাই কোরাস কোরাসে গাইলাম।
আচ্ছা,
এবং ওখানে আমি 15 টাকা পেলাম।
15 টাকা পেলে
দেবনাগমান তোমার ছেলেরা হারিয়ে গেছে পথে, এইসব গান কয়েকটা গান আমি আমি এক বাংলার মুক্তি সেনা এগুলো কোরাসে গিয়েছি।
মানে এগুলোকে আপনার সামনে গানগুলো জন্ম,
হ্যাঁ জন্ম ওখানে গান জন্ম। তারপরে যে সেই আমি তো রেকর্ডিং এ করে প্রেজেন্ট ছিলাম, ওই যে এক সাগর রক্তের বিনিময়। তারপরে
এটার অরিজিনাল যে ভার্সন, এটা রেকর্ডিং আপনি প্রেজেন্ট ছিলেন?
হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। ইয়ে কি বলে ওই স্বপ্ন রায়ের গাওয়া আর কি। তারপরে এখানে এখানে আর একটা মজার ব্যাপার হলো যে অবিনাশশীল যে দোতারা বাদক, সে করলো কি একটা কোথা থেকে একটা যে আরবাসী না কোদবাসী মুখে সরাসরি
বাজায়,
ওই পিসটা এটাতে ও বাজিয়ে দিল। পরে তো অনেক ভাবে রেকর্ড করা হয়েছে, অনেকে অনেক রকম কোরাস করে করেছেন, কিন্তু স্বপ্নারায়ের যে গানটা সেটার যে আবেদন,
এটা শুনলে না কেমন যেন একটা যে শরীরের মানে অজবাম হয়ে ওঠে,
অদ্ভুত ব্যাপার,
অদ্ভুত। এগুলো কিন্তু অল অ্যাবাউট ইমোশন, লিরিক্যালি যে পাওয়াটা।
তারপরে দেখো মনে করো যে আমি তো ওই 68 সনে টেলিভিশনে আমি অডিশনে আতিকুল হক চৌধুরী আমাকে পাশ করালেন, কঠিন, উনি তো খুব সাংঘাতিক কড়া মানুষ, প্রযোজক ছিলেন। তুমি আমাকে সেই নাটকের যে স্ক্রিপ্টের ঘরে আমাকে আটকে রেখে একের পর এক স্ক্রিপ্ট দিচ্ছেন, ক্যারেক্টার দিচ্ছেন পড়ানোর জন্য। তারপরে আমি সেই দূরের পাখিরা নায়ক চরিত্র শকত আলী, কিছুদিন আগে উনি কিন্তু আমাদের ছেড়ে চলে গেলেন, ছোট গল্পকার, সেই শকত আলী সেই নাটকটা আমি করলাম, দুর্দান্ত অভিনয় সেখানে। সেই নাটকের ব্যাপারে আমাকে গোলাম মোস্তফা সাহেব বলতেন যে মাজার তুমি বড় শিল্পী হবে, তাদের আশীর্বাদ পেয়েছিলাম। তারপরে ওখানে ওই আলো নেই তবুও একটা নাটক আমি আবদুল্লাহ ইসলামের প্রযোজনায় যেটা ছিল ডিআইটিতে, সেটার লেখাটাও আমার ছিল আর কি, ওখানে প্রবীর মিত্র নায়ক ছিল আর কি। তারপরে কবির আনোয়ারের সাথে আমরা গ্রুপ থিয়েটার করতাম পারাপার, সেখান থেকে আমরা আবার আমি একটা ধারাবাহিক ইদানিং সেখানে অভিনয় করলাম। তারপরে ডিআইটি থেকে যখন রামপুরা পর্যন্ত ওখানে বিজ্ঞাপন দিতাম, বীর গাথা নামে একটা অনুষ্ঠান করতাম, সেখানে ভয়েস দিতাম, ন্যারেশন পড়তাম, সেটার প্রযোজক ছিলেন আলী ইমাম। এই পারাপার নাট্য গোষ্ঠীতে আমি কিন্তু অনেক নাটক মানে নাটকে অভিনয় করেছি, সেটা হলো একটা একটা বিশেষ নাটক হলো জনে জনে জনতা, যেখানে আমি নায়ক চরিত্রে মুক্তিযোদ্ধা যুদ্ধে হতো আমার মায়ের রোল করেছিলেন হেনা কবির, এবং ওখানে যে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন যে আমাদের আনিসুল হক সাহেব চলে গেলেন, যে মেয়র সাহেব তার যে ওয়াইফ শিশু শিল্পী হিসেবে আমার সঙ্গে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ইতিহাসগুলো যখন বলছি আমার কিন্তু চেহারাগুলো সব মনে পড়ছে আর কি কঠিন ভাবে। তারপরে মনে করো মৃত্যুহীন প্রাণ নাটকে তো নায়ক করলাম, তারপরে দেশে ফেরার পরে প্রফুল্ল নাটক গিরিশ ঘোষের যোগেশ চরিত্রে অভিনয় করলাম, দেবদাসে দেবদাস চরিত্রে অভিনয় করলাম, তারপরে চেঙ্গিজে চেঙ্গিজ করলাম, তারপরে বেতারে লীলাবতীর উপাখ্যান নাটকে বরাহ চরিত্রের অভিনয় করলাম। লীলাবতীর উপাখ্যান নাটকে বরাহ চরিত্রে অভিনয় করে আমি আন্তঃবেতার শ্রুতি নাটকের 1996 শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলাম। আচ্ছা, তারপর জীবনানন্দ দাসের অপ্রকাশিত,
ওটাই কি প্রথম পুরস্কার ছিল জীবনে?
না, বিভিন্ন রকম তো সংগঠনের পুরস্কার পেয়েছি, কিন্তু নাটকে আন্তঃবেতার সব বেতারের সব শ্রুতি নাটক কম্পিটিশন হলো।
আচ্ছা মজা ভাই, তখন কি বেতারে একেবারে আপনি এনলিস্টেড হয়ে গেলেন, মানে কাজ করছেন?
হ্যাঁ, আমি তো স্টাফ হয়ে গেলাম, 72 এর স্টাফ হয়ে গেলাম।
আচ্ছা,
এবং উপস্থাপক হিসেবে।
আচ্ছা, দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার সময়টাতে আপনার আপনাদের টোটাল টিমের কি কন্ট্রিবিউশন ছিল
ওখানে স্বাধীন বাংলা বেতারে?
কন্ট্রিবিউশন আমরা কণ্ঠসৈনিক ছিলাম,
কণ্ঠসৈনিক ছিলাম আমরা, যুদ্ধের খবর দিচ্ছি আমরা, এক একজন এক এক রকম অনুষ্ঠান করছি।
তখন উত্তেজনা কি কাজ করতো আপনাদের?
ভীষণ উত্তেজনা, ভীষণ উত্তেজনা যে আমি মাকে ফিরে পাবো কিনা, আমার আত্মীয় স্বজনদের ফিরে পাবো কিনা। আমি তো একা একা রয়েছি, আমার গলাটা যখন আনু ভাই চরিত্রটা যখন আমার প্রেমিকা হুসনারা ইসলাম রানী যখন শুনলো, ইসলাম তো হয়নি তখন, তো যখন শুনলো সে চিৎকার করে উঠলো, বললো যে ও বেঁচে আছে।
আচ্ছা,
এই যে ব্যাপারটা আর কি শুনতে পেলো আর কি। তারপরে ওকে খুঁজে পেলাম, তারপরে 72-এ 5 তারিখে বিয়ে করে ফেললাম।
বিয়ে করে ফেললেন?
হ্যাঁ, মানে যে জিনিস হারিয়ে যায় সেটা পেলে কি তাড়াতাড়ি করে তো পকেটে তোলে বা আত্মস্থ করে
সেটাই। তার মানে প্রেম ওই সময় যুদ্ধের সময় কি যোগাযোগটা কিভাবে রাখতেন?
যুদ্ধের সময় রাখতে পারিনি, তো
রাখতে পারিনি।
আমরা তো প্রথমে জানছি যে ও মারা গেছে, আমি মারা গেছি, এরকম একটা জানছি।
ও আচ্ছা, মানে দুজনেই,
এবং দেশ স্বাধীনের পরে আমরা আমি বুঝতে পেরেছি যে ও বেঁচে আছে।
আচ্ছা,
ও কিন্তু আমার নাটক শুনে বুঝেছে যে আমি বেঁচে আছি।
হায় কি যোগাযোগ! ওই সময় মানে দুঃখ কষ্ট হতাশা তো ফ্রাস্ট্রেশন ইজ এভরিওয়্যার। তো এই যে বাবা মারও কোনো খবর নিতে পারেননি? তো
না, বাবা তো বেঁচে ছিলেন না তখন, মা ছিলেন, মা বোনের বাসায় থাকতেন।
বাবার ব্যাপারটা আমরা,
বাবা তো আমার আব্দুল সাত্তার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং উনি তো 67 সনে মারা গেছেন।
আচ্ছা আচ্ছা, আর ভাই বোনেরা ছিলেন?
ভাই বোনেরা তো আসেনি, আমার আমার বড় বোন রেডিওতে অভিনয় করতেন এবং বাংলাতে বাংলা টিচার, ভাইস প্রিন্সিপাল হিসেবে রিটায়ার করেছেন। তারপরে আমার বড় ভাই নজরুল ইসলাম, জীবন বিমার কর্মকর্তা, ওই যে মৌটুশির বাবার কথা বলেছিলাম। তারপরে সাইফুল ইসলাম, বেস্ট টিম্যান ইন বাংলাদেশ। ছোট ভাই আরেকজন ডক্টর, ডক্টর ওয়াহিদ, পাবলিক হেলথে ডক্টরেট।
ওনারা তখন মানে ওই যে 71-এ যে সময় আপনি ভাষা সৈনিক হিসেবে যুদ্ধ করছেন,
ওরা ওরা এক একজন এক এক রকম ভাবে জীবন জীবিকা নিয়ে বা লুকিয়ে বা বিভিন্ন রকম ভাবে আছে।
আচ্ছা, তো মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে যে মা রয়েছে, ভাই বোনার রয়েছে, এবং একজন প্রেমিকাও রয়েছে, জানেন যে সে আর নেই, যুদ্ধ হতো, কোন খোঁজ খবর নাই, কার সাথে যোগাযোগ মেনটেন করার কোন সিস্টেম নাই। কিন্তু দেখেন আপনার ওই যে নাটক দিয়ে সে বুঝতে পারলো যে সে বেঁচে আছে।
আজকে আজকে আমি তো সবগুলো দেখো, সবকিছুর মধ্যে আমার নাটক, জীবনের মধ্যে নাটক, বাসে ধরা পড়লাম নাটক, তো আমি নাটক আর নাটক,
সেটাই জীবনটাই কিন্তু মনে হয় যে ওয়ান কাইন্ড অফ সেগমেন্টেড নাটক।
তারপরে গ্রাম ও শহরের গল্প যখন করলাম আমি, অপ্রকাশিত গল্প,
আচ্ছা
এটা কিন্তু আকাশবাণীতে করে না, আমরা প্রথম করলাম।
আচ্ছা,
এখানে আমি সৌমেন চরিত্র অভিনয় করলাম, মানে ইয়েটা জীবন দাসের চরিত্রটা, আর প্রকাশ করলেন গোলাম মোস্তফা এই নাটকে, আর সচিব করলো হোসনিয়ারা 2, হোসনিয়ারা 1 হলেন গোলাম মোস্তফা সাহেবের ওয়াইফ, আর হোসনিয়ারা 2, আর এই তিনজন আমরা শিল্পী ছিলাম। এর মধ্যে দুজনই নাই, আমি শুধু আছি। তো তারপরে ফরাসি লেখক ভিক্টর হুগোর লা মেজারেবল, সেখানে আমি যা ভাল যা আমি করলাম, সেই রুটি চুরি করার যে গল্পটা আর কি, সফোক্লিসের ইডিপাস, ইডিপাসে আমার ইয়ে জোকাসটা করলেন ইয়ে ফেরদৌসী মজুমদার। তারপরে ক্যালিগুলা, ক্যালিগুলাতে নাম ভূমিকা করলাম আমি, ঐতিহাসিক যুগে যে শিলালিপিতে যে গল্প লেখা হতো নাটক, সেখান থেকে গিলগামেশ আমি করলাম, গিলগামেশ চরিত্রে, প্রধান চরিত্রে আমার সাথে ছিলেন ফেরদৌসী মজুমদার। তারপরে আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প নিরুদ্দেশ যাত্রা করলাম।
এখান থেকে আমরা একটা ক্লিপ শোনাই নাকি? এখন আরেকটা ছোট একটা ক্লিপ শুনিয়ে আমরা বিরতিতে যাই।
আচ্ছা তাহলে দেবদাস শোনো।
আচ্ছা শুনুন এই ক্লিপটি, এই ক্লিপটি শুনতে শুনতে আমরা বিরতিতে যাচ্ছি, মাজার ভাইয়ের নাটকের করা একটি অংশ, এবং তারপর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, ছোট্ট একটি বিরতি, 4 মিনিটের একটি বিরতি নিচ্ছি, প্লিজ সাথে থাকবেন।
টুনিবাবুর দয়ার শেষ নেই, আমাকে শান্তির সরোবরের সন্ধান দিয়ে গেল শান্তি। আহ কি শান্তি!
দেবদাস আর মদ খেও না।
কেন?
অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না।
সহ্য করব বলে তো মদ খাইনি, এখানে থাকব বলে শুধু মদ খাই
না। দেবদাস এভাবে তোমাকে মদ খেতে আমি দেব না, তুমি যদি আমার কথা না শোনো তবে দেয়ালে মাথা ঢুকে মরব।
আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি, জ্ঞান থাকে না তাই তোমার মুখের পানি চেয়ে কথা কই। চন্দর তুমি অজ্ঞান হইনে, তবে একটু জ্ঞান থাকে, তোমাকে ছুতে পারিনে, আমার ঘৃণা হয়।
দেবদাস কত লোক এখানে আসে, তারা মদ স্পর্শ করে না।
স্পর্শ করে না? আমার বন্দুক থাকলে গুলি করতাম।
তারা যে আমার পাপিষ্ঠ চন্দ্রমুখী, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে আর তো কখনো এখানে আসবো না। আমার উপায় হবে, কিন্তু তাদের কি হবে?
প্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরো একবার ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। স্টুডিওতে এই মুহূর্তে মাজার ভাই রয়েছেন এবং আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, আর যে সেতু আছি এবং এবিসি রেডিও 89.2 এফএম আপনি শুনছেন। আর আজকে এমন একটা বিশেষ দিনে মাজার ভাই উপস্থিত কেন হয়েছে, কারণ মাজার ভাই একজন বিশেষ মানুষ, একজন বিশেষ অতিথি। আমি গর্ববোধ করছি ওনার সাথে বসতে পেরে, এবং অনেক সুন্দর একটা জীবনের গল্প শুনছেন মাজার ভাই। সারা জীবন হয়তো গলায় শুনে এসছেন আপনারা, নাটক শুনে এসছেন, দেখেছেন কয়জন আমি জানি না। এবং মাজার ভাইয়ের এই যে জীবনটা, 48 সালে তার জন্ম এবং আজকে পর্যন্ত যতই বয়স হোক,
70 বছরের যুবক।
মাজার ভাই আপনি আসলে যুবক, সিরিয়াসলি, কারণ আপনার শরীরে হয়তো একটু বার্ধক্য এসেছে, কিন্তু মনে কোনো বার্ধক্য আসে
না। ওই ভোকাল কর্ড ঠিক আছে?
ও হ্যাঁ,
আমি নিকোটিন ফ্রি,
সেটাই
অ্যালকোহল
এবং নিকোটিন, এই দুটো কিন্তু আসলে ভোকালের জন্য খুব।
আমি আমি পরীক্ষা করে দেখেছি আর কি। তো আমি একটা রেকর্ডিং স্টুডিও, তখন আমার স্টুডিও হয়নি আর কি, তো আমি স্টুডিওতে এমনি গলা দিলাম, তারপরে আমি একটু নিকোটিন পান করলাম, সিগারেট পান করলাম, করার পরে রেকর্ডিং করলাম একই স্পেসিফিকেশনে, মানে একই ইয়েতে, কায়দায় আর
কি
আমি বললাম। তো সেখানে দেখলাম যে গলাটা ভ্যারি করছে।
আচ্ছা, না আসলেই তাই। এবং এটা যে আপনি পরীক্ষা করে এটা মানে ত্যাগ করেছেন, অনেক জরুরি। আমি আমি জানি, কিন্তু
মনে করো যে আমি স্কেলটা দিচ্ছি, যে আসাদুজ্জামান নূর সাহেব, আজকে যে মন্ত্রী আমাদের, তিনি তো অ্যাডভার্টাইজিং ফার্মের ছিলেন, তো উনি হঠাৎ করে, আমি মতিঝিলে যাচ্ছি, তখন বলে মাসার মাসার একটা বিজ্ঞাপন করা যায় কিভাবে বলে, যাত্রার ঢঙে করতে হবে।
আচ্ছা,
তখন উনি আমাকে নিয়ে গেলেন চা খেয়ে, তখন আমি সে লিখলাম, মাটির মানুষ, ভুল করে তুই করলি আঘাত যারে, সে যে তোর বুকের মানিক চিনলি না গো তারে। এমন আনন্দ ঘন মুহূর্তকে মাথা ব্যথা নষ্ট করবেন না, নিন প্রোডাক্ট।
ইনস্ট্যান্ট লিখে ইনস্ট্যান্ট বলে দিলে,
আমি তো এই যে করতাম, তখন তো রেকর্ড আর ছিল না। আমি কাফে খান, সরকার কবির উদ্দিন, তারপরে ইকবাল বাহার চৌধুরী ডামি হয়ে যেতাম, তারপর আস্তে আস্তে নিজেকে স্টাবলিশ করলাম। হ্যাঁ, 30 টাকা, ব্যাংকগুলো যখন মানে বাঙালিকরণ হলো আর কি, পুয়ালি ব্যাংক আপনার বিশ্বস্ত বন্ধু, এটা পড়লাম আর কি, আনোয়ারউদ্দিন খানের লেখা স্ক্রিপ্ট, সেই পড়ে আর কি 30 টাকা পেলাম, 10 টাকা বাকি, 20 টাকা নগদ। তারপর বাসায় ইয়ে পরে গেলাম, বাজার করলাম, ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছটা বললো রাত হয়ে গেছে, বউ বলল, তখন প্রেমিকা তো বউ হয়ে গেছে তখন, তো তখন বললো যে
এই ঘটনাটা একটু শুনবো।
কোনটা?
মানে ওই যে বউটা কি করে হলো?
আচ্ছা, সেটা 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 ইলিশ মাছের কথা বললো। ইলিশ মাছ বললো যে সকালে রান্না করে দেবো, সুন্দর করে রান্না করে পেট পুরে খেয়ে ইলিশ মাছ দিয়ে শাহবাগে রেডিওতে চলে যাবে। তো তখন হঠাৎ করে ভোরবেলা দেখি একটা কান্নার আওয়াজ।
আচ্ছা,
কি হলো? আমার বউ কাঁদছে, ইলিশ মাছটা বিড়াল খেয়ে গেছে। এই যে ব্যাপারগুলো জীবনের আর কি, এগুলো ভোলা যায় না। তো তারপরে আমি বেতনের বাড়ি ভাড়াটা ঠিক রেখে আর কি পুরো টাকাটা দিয়ে আমি একটা স্টিলের মিক্সটেপ কিনে নিয়ে
আসলাম,
যাতে করে বিড়াল তুই কোথায় যাবি, কি করে তুই ইলিশ মাছ আর পাবি না। তারপরে যে ফার্নিচার ফ্লোরিং করতাম, একটা দোলনা আমার বোন দিয়েছিলেন একটা স্টিলের, সেটাতে আমার বাচ্চাটাকে আবার শোয়াতাম, আর আমরা নিজেরা ফ্লোরিং করতাম। তারপরে যে ঢাকা কলেজের সামনে কাঠের দোকানে ফুটপাতে, তো ওখানে আমরা একটা চৌকি কিনলাম আর কি, চৌকি কিনে দুজন স্বামী স্ত্রী রিক্সায় বসলাম, চৌকিটা সামনে দিলাম, সামনে তো কিছু দেখতে পাচ্ছি না, তো ও রিক্সাটার দিকে উকি ঝুঁকি দিচ্ছে আর কি, যে ওরা আমাকে মোহাম্মদপুরে নিচ্ছে, আমি মিরপুরে নিচ্ছে আর কি। বৈষয়িক ভাবে সমর্থ হলো, তখন কোনটার ভিতরে কোনটা দিলে কোনটা কোনটা রাত দিলে ভাল লাগবে, এগুলো সব করে টোরে সব হেলদি হয়ে গেলাম। তারপরে মনে করো যে এই যে নাটকের যে ব্যাপারটা আর কি, যে দেবদাস নাটক ব্রডকাস্ট হওয়ার পর একটা ঘটনা আছে আর কি, আমি আর গোলাম হোসেন লাড্ডু, আমরা তো ওখান থেকে তো আর রিক্সায় চলে আসার মতো সমর্থ ছিল না, শাহবাগে আসতাম অফিসে, তখন ওই একরকম বাস ছিল, পিছনে ইঞ্জিন 3 নম্বর বাস, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়তো। আমি বাসে ওঠার জন্য আগে থেকে ফিজিক্যালে এসে থাকতাম দুজন, তো তখন ও আমাকে কোনা দিয়ে উঠে গেল, কিন্তু আমি তো উঠতে পারলাম না। তখন ও আমাকে করলো কি, যে ফুয়েল নেওয়ার জায়গাটা যে পা দিয়ে আমাকে টেনে তুললো আর কি, জানলা দিয়ে, জানলা দিয়ে টেনে তুললো, বসেই দেখি যে ঢাকা কলেজের ছেলেরা কথা বলছে, কালকে যে দেবদাস করছে না, হালা দেবদাসটা কেটা মাঝারুল স্টাফটা কেটা,
মানে আপনি সামনে
তখন আমি বললাম যে দেখ বলিস না,
বললে কিন্তু ভাঙা সুর
বলিস না, তাছাড়া ওরা বিশ্বাসই করবে না যে বাংলাদেশের দেবদাস বাসের জানলা দিয়ে বাসে চড়ে।
ব্যাপার যে আপনি তো বলতে পারতেনি, কিন্তু যে বাসে চড়ছে জানলা দিয়ে, এটা নন প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যায়।
কিন্তু মনে অনেক ভালো লাগছে যে ঢাকা কলেজের ছেলেরা, ইয়াং ছেলেরা আমাকে সমর্থন করছে আর কি।
না সেটাই, আর একটা ব্যাপার হচ্ছে ভালো লাগে যে সামনেই আছেন আপনি,
কবি জাহিদুল হকের নাম শুনেছি বোধ হয়, তিনি রিপোর্ট লিখলেন, তিনি কিন্তু ডিউটি অফিসার ছিলেন দেবদাস নাটকের পরে, উনি চার পাতা ডিউটি লিখলেন, লিখলেন যে শরৎচন্দ্র বেঁচে থাকলে মাজহারুল ইসলামকে অডিওতে সমর্থন করতেন এই চরিত্রে।
বাহ, অনেক বড় কিন্তু,
অনেক বড় কমপ্লিমেন্ট,
কমপ্লিমেন্ট,
অনেক বড় শুভেচ্ছা এবং শুভকামনা।
সেটাই, এরকম প্রচুর প্রাপ্তি আপনার জীবনে।
হ্যাঁ, তো রেডিওতে আমি কিন্তু সবচেয়ে বেশি লাইভ অনুষ্ঠান করেছি, বড় বড় শিল্পীদের, আব্দুল আলিম থেকে আরম্ভ করে ফেরদৌসী রহমান, ফরিদা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, এদের সবার করেছি আর কি। আমি আমার ওয়াইফকে নিয়ে সকালবেলা চলে আসতাম, ফার্স্ট ট্রান্সমিশন ডিউটি নিতাম, আবুল মিয়ার ক্যান্টিনে চা নাস্তা করে ওকে বসিয়ে রাখতাম, ও ভাবতো যে আমার স্বামী কত বড় শিল্পী যে এত বড় শিল্পীদের উপস্থাপনা করছে, মানে স্বামীর প্রতি যে বউয়ের একটা শ্রদ্ধা, শিল্পী শ্রদ্ধা আর কি, এটা আমি সবসময় ওর কাছ থেকে পেয়েছি। এবং বিয়ে নিয়েও কিন্তু একটা বিভ্রাট ছিল,
ওইটাই তো মাঝের ভাই, ওইটা একটু জানা চাই।
বিয়ের বিভ্রাটা হলো যে বড় বোনকে রেখে ছোট বোনকে বিয়ে করলাম, ছোট মেয়েকে বিয়ে করলাম,
ওই ফ্যামিলি থেকে আপত্তি ছিল।
এদিকে বান্ধবীরা সব, ওর বান্ধবীরা দেখলো যে ও ঢাকা শহরে বেতার শিল্পী, মানে বেতার শিল্পী কিন্তু অনেক বড় ব্যাপার, বেতার শিল্পী তোর মতো একটা মফস্বলের মেয়েকে কি করে বিয়ে করবে, পরে তো অন্য শিল্পীদের পাল্লায় পড়ে গিয়ে তো বিয়ে করবে না। তখন ওরা করলো কি, যুক্তি করে, কয়েক বান্ধবী যুক্তি করে একটা ভুয়া চিঠি লিখলো।
আচ্ছা,
সেই ভুয়া চিঠির মধ্যে লিখে যে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের খুব তাড়াতাড়ি করে আমাকে বিয়ে না করলে তুমি আমাকে পাবে না।
আচ্ছা,
তখন আমি তাড়াতাড়ি করে করলাম কি, আমার যে মোতাহার হোসেন, আমার যে বন্ধু, আমার আরেক অ্যানাউন্সার, আমার স্বাধীন বাংলা বেতারে ছিল, তার 495 টাকা আর আমার 495 টাকা, 10 টাকা কম 1000 টাকার বিয়ে, সেই টাকা ওখানে গিয়ে বিয়ে করে ফেললাম। বিয়েটা আবার কিরকম যে আমার আমার শ্বশুর তো রাজি না বড় বোনকে রেখে, আমার সম্বন্ধে আর কি, ওর যে বড় ভাই তার বাড়িতে বিয়ে হলো, এবং তখন 5 তারিখে হঠাৎ করে সকালবেলা ও গেল ওই বাড়িতে, বিয়ে হলো। আমার আমার বড় ভাই আমার গার্জেন, তো ওই যে মোটুশির বাবা নজরুল ইসলাম, সে আমার গার্জেন। আমরা সব রিক্সা করে গিয়ে নামলাম, নামার আগেই এমন একটা ঝোড়ো বাতাস এবং বৃষ্টি, বড় বড় ফোঁটা করে বৃষ্টি আসলো যে আমি রিক্সার মধ্যেই ভিজে গেলাম।
মানে জামাইয়ের সাথে ছিলেন?
জামাই তো না, পায়জামা পাঞ্জাবি আর কি। ভিজে গেলাম, গামছা এনে দিল একটা, আর পাঞ্জাবি টাঞ্জাবি খুলে একটা লুঙ্গি পরে খালি গায়ে বসে গেল। এদিকে আবার যে কাজী সাহেব, তার আবার তাড়া আছে, আর একটা বিয়ে আছে, তিনি চলে যাবেন আর কি। তখন কি ভাবে তাড়াতাড়ি করে আমি ওই, আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো যে আমি কিন্তু কবুল বলেছি খালি গায়ে,
খালি
লুঙ্গি পরা,
মানে পাঞ্জাবি তো ভিজে গেছে,
পাঞ্জাবি ভিজে গেছে আর কি। তো এই যে ব্যাপারগুলো আর কি, 10 টাকা কমে 1000, সেই তার মধ্যে দিয়ে কিন্তু আমি আবার নতুন বউ নিয়ে প্লেনে করে এসেছি।
আচ্ছা আচ্ছা, ওই যে 10 টাকা কম, মানে 1000 থেকে 10 টাকা কম টাকার মধ্যে সব খরচ,
সব
প্লেন ফেয়ার।
এবং আমার বন্ধু মোতাহারের কাছে আমি খুব কৃতজ্ঞ যে তার বেতনের টাকাটা
পুরোটাই আপনাকে,
পুরোটা দিয়ে দিল আমার বেতনের টাকা নিয়ে।
এই সৌহার্দ্যগুলো আজকাল কমে গেছে কি বেড়ে গেছে আমি বলছি না, কিন্তু একটা সময় কিন্তু প্রবল ছিল যে বন্ধুর জন্য পুরো বেতনের টাকাটা দিত।
হ্যাঁ হ্যাঁ দিত।
হ্যাঁ, ভালোবাসার জায়গাটাকে, ভালোবাসার জায়গার যদি কমতি থাকে তাহলে কিন্তু এই যে ভাষা, আজকে যে দিনটা আমাদের ভাই, এই দিনটাকে আমরা পাইছি কিন্তু এই যে এতগুলো মানুষের ভালোবাসার কারণে।
এই যে রেডিওর আবুল মিয়ার ক্যান্টিন, সমস্ত শিল্পীরা একত্রিত হতেন, সেই স্বাধিকার আন্দোলন, অসহযোগ আন্দোলন, এবং সিনেমার গানগুলো, ধীরালি গ্রুপ, আলাউদ্দিন অর্কেস্ট্রার গ্রুপ, এরা সব একসাথে বসতেন, ডিস্ট্রিবিউট হতো কার কখন কি রেকর্ড, ইন্টারন্যাশনাল গ্রাফোন কোম্পানিতে রেকর্ডিং হতো, আমি রেকর্ডিং এর বারান্দায় বসে থাকতাম, আমি মতিঝিলে চাকরি খুঁজতে যেতাম ইয়ের, মানে স্বাধীনতার আগে আর কি, ইন্দিরা বারান্দায় বসে থাকতাম। আগে তো 30-40 টেক হতো, যার ফলে হতো কি, গানটা লিখে ফেলতাম, গানটা আমি নিয়ে মাকে শোনাতাম, মা আজকে এই গানটা রেকর্ড হলো, মা মনে করতো যে বাহ আমার ছেলে তো আজকে রেকর্ড হলো, তার মানে মা মনে করলো যে সিনেমার সাথে খুব সম্পৃক্ত হয়ে গেছে, আসলে যে বারান্দায় বসে কাজটা করেছি আর কি, সেটা তো মা তো আর জানেন না আর কি। তো এই যে এইটার প্রেক্ষিতেই কিন্তু মহম্মদ আব্দুল জব্বার আমাকে গানে কানু নিলেন আর কি। ওনার অপ্রকাশিত একটা গান আলী হোসেনের সুরে, এস এম হেদায়তের লেখা, আমি বারান্দার থেকে ওই গানটা প্র্যাকটিস করে আমি সেই স্বাধীন বাংলা বেতারে শোনালাম, তখন তিনি আমাকে কোরাসে কিন্তু গান নিলেন।
আচ্ছা,
সেটা গানটা হলো এরকম, দিশে হারা এক পথিক আমি সীমাহীন পথ বে চলেছি, আলো হাসি গানে ভরাই ভুবনে আমি যে অবাঞ্ছিত অতিথি। এই গানটা শোনার পরে জব্বার ইমোশনাল হয়ে গেল আর কি, জড়িয়ে ধরে বললো তোকে কালকে সকালে তুই গান গাইবি, ওই তখনই সোনায় মোড়ানো বাংলা মধ্যে এই গানটা গাইলাম আর কি। তারপরে অনেক বড় বড় শিল্পীদের সাথে কাজ করেছি, আজাদ রহমান আমাকে বলতেন গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশ, বজ্রকণ্ঠ বঙ্গবন্ধুর ভাষণ 14 আগস্টের রাত পর্যন্ত আমার কণ্ঠে গেছে আর কি। এবং উনি দেশে ফেরার পরে উনি বললেন যে তোরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিভাবে চালাতিস আমাদের দেখা, তখন ওইখানে মন্ত্রী পরিষদের সামনে এবং বঙ্গবন্ধুর সামনে আমি যে ওয়্যারলেস মেসেজটা ওটা আমি পড়েছিলাম, বাংলা অনুবাদটা পড়েছিলাম, ওনার গলা অনুকরণ করে পড়েছিলাম। তো উনি খুব মজা করে দেখলেন আমার দিকে তাকিয়ে, তখন উনি ভাবলেন যে আমি হয়তো একটা অ্যাপ্রিসিয়েশন চাইছি তার কাছে। তখন সে আমাকে ডাকলেন, পাইপ হাতে ডাকলেন, আমি ভয় পাচ্ছি কাছে, একদম কাছে গেলাম যখন, তখন উনি ওই পাইপ দিয়ে একটা গুঁতো দিলেন পেটে, গুঁতো দিয়ে ওই তোর গলা দেখে আমার সে চাতা আর কি, আর কি চাই। হ্যাঁ, তারপরে ভাষণ 72 সনের 21 ফেব্রুয়ারির, এই 21 ফেব্রুয়ারির ভাষণ 72 সনের যেটা, সেটা উনি 15 তারিখে দিয়েছিলেন ভাষণটা, 21 ফেব্রুয়ারি উপলক্ষে সেটা দিলেন। উনি সুগন্ধায় মেশিন একটু গন্ডগোল করলো আর কি, বলে চল রেডিও তো কাছে আছে, চল রেডিওতে আমি লাইভ বলবো, ভাষণ দেবো, লাইভ ভাষণ দেবো। চলে আসলো, সাথে সাথে আলমুজ্জামান চৌধুরী যখন আর ডি, তখন উনি বললেন যে ঠিক আছে মাজার উপস্থাপনা করবো, ওনাকে আমি স্টেশনের সমস্ত নামগুলো বলে বলে এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন,
বড় প্রাপ্তি।
এই এই যেটা যে করলাম, তখন আমাদের আধিকারিকরা সব কিন্তু ভয় পাচ্ছেন, মজার তুই ঠিকঠাক
পারবি কিনা,
পারবি কিনা ঠিক মতো পড়বি কিন্তু ঠিক মতো। আমি বললাম যে দেখেন নেতার সামনে আমি পড়ছি, আমার নেতা তো
সেটাই,
কাজে ভুল পড়লে উনি তো আর আমাকে চাকরি থেকে বার করে দেবেন না, এই যে ব্যাপারগুলো আর কি। তারপরে আজকে 7ই মার্চের ভাষণ যেখান থেকে হয়েছিল, আমাদের বেতার কর্তৃপক্ষ রক্ষা করেছে, এই ইতিহাসটা কিন্তু আমার জাতির জানার প্রয়োজন আছে, কিভাবে রক্ষা করেছিল, দু একজন বেঁচে আছেন ঘটনাটা জানেন, আশরাফুজ্জামান খান আমাদের তার দায়িত্বে ছিলেন, ভাষণটা যখন বন্ধ করে দিল তখন তো মঞ্চের নিচে থেকে রেকর্ড করা হলো, সেটা রেকর্ডার দিয়ে সব বেতার কর্মীরা ভেঙে গেল। তারপরের দিন তো রাও ফরমানের মাধ্যমে নেগোসিয়েশন হলো, পরের দিন সকালে অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট দিয়ে 8:30 প্রচার হলো, যে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে সারা পৃথিবী যখন নাড়াচাড়া করছে, সারা পৃথিবী যখন জানছে, তখন আমাদের জাতির মানুষ হিসেবে আমাদের জানা দরকার যে এই ভাষণটা কিভাবে রক্ষা হলো, কিভাবে ফটোগ্রাফি হয়েছিল, কিভাবে এফডিসিতে প্রসেস হয়েছিল পাকিস্তান আর্মির সামনে দিয়ে। বিশেষ করে শাহবাগ বেতারে একটা অংশ যেখানে যে মাস্টার কন্ট্রোল রুম থেকে বঙ্গবন্ধুর ভাষণটা প্রচার হয়েছিল, সেগুলো সংরক্ষণ করা আমার মনে করি আমি প্রয়োজন। এটা
অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা,
এবং একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গিয়ে দুঃখের সঙ্গে বলেছিলাম যদি এইটা সংরক্ষণ না করা হয়, যদি হাসপাতালে যদি ওই জায়গাটা হয়, তাহলে আমাকে রোগীর ছদ্মবেশে গিয়ে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে শ্রদ্ধা জানাতে
হবে। রম্যভাবেই আপনি বলেছেন, কিন্তু কথার অন্তর্নিহিত মর্ম যেটা,
সেটা
সেটা কিন্তু বিশাল। আমাদের এখন এই মুহূর্তে মাঝের বাড়ির কথাগুলো যদি কেউ শুনে থাকেন, মানে সম্পৃক্ত কর্তৃপক্ষ প্লিজ, মাঝার ভাই এতগুলো মানুষের সামনে প্রেজেন্ট করছেন, এবং
তার কারণ ইলেকট্রনিক্স এই সয়েলে, ইলেকট্রনিক্স মিডিয়া প্রথম ইলেকট্রনিক্স মিডিয়া এটা, এবং এখান থেকে বাংলাদেশের এমন কোন শিল্পী নেই যে তার শিল্প চর্চা করেননি, সে উচ্চাঙ্গ সঙ্গীত থেকে আরম্ভ করে সব রকম সঙ্গীতের, এবং আমার যে প্রথম আধুনিক গানের শিল্পী আবু বকর, সেই তো এখান থেকে গান গাইতেন, আনোয়ারউদ্দিন খান জাতীয় সঙ্গীত যে মিউজিক বিবিসি থেকে করে আনলেন। হ্যাঁ, আমরা তো সেই জীবন থেকে নেয়া থেকে তো গানটা পেলাম আমরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটার যে মিউজিক্যাল ইয়েটা, একটা মার্চিং এফেক্টটা উনি করে আনলেন না, পা 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 তা 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 তা, এই যে মার্চিং যে এফেক্টটা, এটা কিন্তু সমর দাসের করা, ইয়েতে বিবিসি থেকে করে, এবং প্রথম আমরা 6 নম্বর স্টুডিওতে এই গানটা যখন, এই এই মিউজিকটা যখন শুনলাম, তখন আমাদের গায়ের রক্ত গরম হয়ে গেল।
প্রথমবার শুনলে তো হলোই, এখনো আমরা যখনই শুনি তখন গায়ের রক্ত, মানে
এবং সিনেমা হলে তুমি দেখো, সিনেমা হলে যখন পতাকাটা যখন উড়ে আর যখন এই মিউজিকটা বাজে,
সবাই সম্মানে একেবারে কেমন যেন দাঁড়িয়ে গেল।
মানে এটা যে মিউজিকটা যে সমর দাস করেছেন, এটা অনেকে জানে না আজকে, আমি
যে এরকম আরো অনেক কিছু কিন্তু মাঝের ভাই আপনার কাছ থেকে জানছি আমরা, আরো কিছুক্ষণ আমরা আছি এবং আরো অনেক কিছু আপনার জীবন সম্পর্কেও জানবো, এবং আপনার চারিপাশে যা ছিল সবই তো আপনার জীবন।
আমি কিন্তু আমার জীবনের কথা বলতে খুব একটা চাই না, অন্যদের জীবনের কথা বললেই আমি হয়তো বেরিয়ে আসবো, অন্যদের মাধ্যমে আমি থাকি,
এই জন্যই আপনাকেই আপনার মতো স্বাধীনতাই দিলাম। আপনার আমার এই শোয়ের গঠন ভেঙে আপনি আপনার মতোই অনুষ্ঠানটা করবেন, এখানে আপনি সঞ্চালক, এখানে আপনি অতিথি আজকে, ঠিক আছে মাঝার ভাই? একটা ছোট বিরতি নিই তাহলে আমরা। বন্ধুরা, আপনারা শুনছেন এবিসি রেডিও 89.2 FM, মাঝার ভাই রয়েছেন আমাদের সাথে আজকে, শ্রদ্ধেয় মাঝারুল ইসলাম, পুরোটা সময় সাথে থাকবেন, এতক্ষণ সাথে আছেন ধন্যবাদ, কেউ কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিচ্ছি, 4 মিনিটের একটা বিরতি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আর যে সেতু আছি আপনার সাথে, এবং সবচেয়ে বড় কথা, আজকের এই বিশেষ দিনটিতে আছে একজন বিশেষ অতিথি, এবং তার ব্যাপারে কিছু বলার নেই, চলে যাব তার কাছে। মাজহারুল ইসলাম আছে আমাদের সাথে, কিন্তু তার আগে ফোন নম্বরটা একটু বলি, যেখানে ফোন করে আপনি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও বলছি, লিখে রাখতে পারেন আপনি কোথাও, 09613892892। এখানে ফোন করবেন, পরবর্তী ব্যবস্থা আমাদের টিম মেম্বার লোবান নেবে। এবং ফেসবুকে যোগাযোগটা রাখুন আপনি, ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/setu.abcradio। আবারও বলছি, facebook.com/setu.abcradio। সেখানে এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখতেও পাচ্ছেন, সো প্লিজ এখানে চলে যান। আর যে সেতু নামে আছে এই পেজটি, সেটাতে লাইক দিন, আমার সাথে আমার টিম মেম্বার হয়ে থাকুন, এবং যে কোনো যোগাযোগ আপনি আমার সাথে করতে পারবেন। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে বইমেলাতে জীবনের গল্প পার্ট 4 বইটি চলে এসছে, আপনি পাচ্ছেন বর্ণ প্রকাশের স্টলে। এটা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে এই হাতের বাঁ দিকে যেতে হবে স্টলটি পেতে হলে, স্টলের নাম্বার 101 এবং বর্ণ প্রকাশ, সেখান থেকে আপনি বইটি কালেক্ট করতে পারবেন। এছাড়াও যদি আপনি চান বাসায় বসে বইটি সংগ্রহ করতে, তাহলে দুটি নাম্বার আছে আপনার জন্য, সেখানে আপনি ফোনও করতে পারবেন এবং SMS করলে আপনি তাদের থেকে একটি কল পাবেন, তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে বুক করতে পারবেন। ফোন নম্বর হচ্ছে 16297 16297, এটি একটি নাম্বার, এবং আরেকটি হচ্ছে 01841115115। এই নাম্বারটির দুটি যে কোনো একটিতে আপনি বইয়ের নামটি লিখে SMS করবেন, তারপরে আপনার সাথে তারা যোগাযোগ করবে। ওকে মাজার ভাই, আপনার কাছে ফিরছি, যেখানে আমরা ব্রেকটা নিয়েছিলাম, যদি মাজার ভাই প্লিজ।
আমরা সমর দাসের কথা বলছিলাম, সমর দাসের যে সেই গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কি উত্তেজনাকর গান আমাদের দুই যোদ্ধাদের জন্য। আর একটা খবর আমি জানিয়ে যাই যে 16 ডিসেম্বর দেশ মানে সারেন্ডার হয়েছিল, সেই সময় আমার স্বাধীন বাংলার দেশের প্রথম গান বিজয় নিশান উঠছে, সেই শহীদুল ইসলামের লেখা, সুজয় শ্যামের সুর, দুপুরে লেখা হলো, বিকালে সুর হলো অস্থায়ী প্রেসিডেন্টের ভাষণের পরেই এই গানটা। এবং আমাদের কামাল লোহানি সাহেব, আমাদের বার্তা প্রধান, উনি ঘোষণা দিলেন যে দেশ স্বাধীন সারেন্ডার করেছে পাক বাহিনী।
আচ্ছা, মানে কামাল লোহানি স্যার তাহলে এই বার্তাটা দিলেন।
আর ও আচ্ছা, বেতারে আর একটি খবর আমি দিয়ে যাই, যেটা হলো মার্চের 3-4 তারিখ থেকে কিন্তু বেতার স্বাধীন।
আচ্ছা, মার্চের 3-4 তারিখ থেকে,
এবং একাত্তরের মার্চ 3-4 তারিখ থেকে স্বাধীন, এবং তখন থেকে কিন্তু আমরা রেডিও পাকিস্তান ঢাকা বলতাম না, আমরা বলতাম ঢাকা বেতারের অনুষ্ঠান শুনছেন। ঢাকা রাজশাহী যে কটা বেতার কেন্দ্র ছিল সবগুলো আমরা পাকিস্তান শব্দটা আর উচ্চারণ করিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বা বেতার কর্মীরা আমরা আর বেঁচে থাকার মধ্যে আশফাকুর রহমান আছেন, স্বাধীন বাংলা বেতার কর্মকর্তা আশফাকুল আলম, এবং অনেকে যারা কিছু এই ঘটনাগুলো জানেন তাদের মধ্যে 2-4 জন বেঁচে আছেন, বেশির মানুষ বেঁচে নেই।
আচ্ছা,
তো যাই হোক, আমি বেতার ছাড়া কিছু বুঝি না, আমি অন্য কিছু, আমি চলচ্চিত্রেও কিন্তু সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি, এবং পলাতক ছবিতে কাজ করতে গিয়ে নায়করাজের সাথে আমার পরিচয় হয়, এবং তার ডায়লগগুলো আমি প্রম্পটিং করতাম। তিনি আর রাজু আহমেদ অভিনয় করছিলেন, কারওয়ান বাজারেরই একটা বাড়িতে হোল নাইট শুটিং হচ্ছিল, তো তখন রাজ্জাক সাহেব ইশারা করলেন, এমনভাবে বলছিলেন, আমি বুঝতে পারছিলাম যে ছেলেটা ভালো বলে আর কি। সেই রাজ্জাক সাহেব নায়করাজ তার রংবাজ ছবির বিজ্ঞাপনে আমাকে ডাকলেন, নায়করাজ রাজ্জাক অভিনীত মিষ্টি মেয়ে কবরি অভিনীত জহিরুল হক পরিচালিত রংবাজ রাজলক্ষ্মী প্রোডাকশন প্রযোজিত পরিবেশিত রংবাজ রংবাজ 30 সেকেন্ডের বিজ্ঞাপন প্রথম,
এটাই প্রথম ছিল
আমার কণ্ঠে। তারপরেই 15 মিনিটের প্রোগ্রাম আরম্ভ হলো, নয়নমণি কল্লো নাজবুল হোসেন, তারও আগে কিন্তু বন্দিনী,
আচ্ছা
বন্দিনী ছবিতে আশিস কুমার লোহ এবং ফ্লোরা সরকার ও কল্লো আর করা বিজ্ঞাপনটা, এবং এই বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপন বেতারে মিনিস্ট্রি থেকে যে পারমিশনটা সেটা কিন্তু নিয়েছিলেন পরিচালক ইতেশাম।
আচ্ছা,
নতুন নায়ক নায়িকা কলা কুশলী নতুন ধরনের সবকিছু কিন্তু চলচ্চিত্র দিয়ে গেছেন উনি। আর আমি ডাবিং, এই যে ফতেহ লোহানি সাহেব উনি মারা যাওয়ার পরে 7টা ছবি আমি তার চেহারা আমার গলায়।
আচ্ছা,
জাম্বু বলে একজন যে ছিলেন আর্টিস্ট, তার যে দত্ত দানবের গলা টলা গুলো,
ওগুলো আপনি করতেন?
ওগুলো সবগুলো গোলাম হাজির হুকুম করো মালিক।
রাইট, এই যে এটা আমার মনে পড়ে গেল,
আমাকে জাতীয় দৈত্য বলা হতো, অডিও দৈত্য আর কি। চলচ্চিত্রের সাথে অনেকগুলো ঘটনার সাথে আমি জড়িত।
আমি যেটা জানি যে আজকে মানুষ জানলো যে আপনি কিন্তু নাটক থেকে শুরু, তারপরে কিন্তু সিনেমায়, এই যে কতটা পরে এসে।
এবং আমি অনেক বড় চরিত্রে অভিনয় করেছিলাম বিচার ছবিতে আর কি, রহমত ডাকাতের ছবিতে, সত্যি কথা বলতে কি, আমি খুব স্যাটায়ার করে হেসে হেসে বলতাম যে চলচ্চিত্রের বিজ্ঞাপনটাই আমার ছিল মেইন। প্রযোজকরা যখন বলতেন যে ভাই আমাকে এই ক্যারেক্টারটা একটু করে দেন একদিনের দুদিনের, তো ওই আমি বলতাম যে আমি ভাই শিল্পী, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমি শিল্পী চলচ্চিত্র।
কারণ শুরুটাই কিন্তু যে স্বাধীন বাংলা বেতার কেন,
এই যে মনে করো যে তোমাকে এই ঘটনাটা আমি অনেক বলেছি, তারপরেও আবার বলছি যদি এই অনুষ্ঠান যারা শুনছেন আর কি, এই অভাবের বাজারে বিজ্ঞাপনে কণ্ঠ দিতে গেলাম, বাজারের ব্যাগটা নিয়ে দুটো তিনটে ভয়েস দিলাম একসাথে, আর্টিস্ট দুজন ফেল করলো, লালু ভাই আর চাঁদ প্রবাসী ফেল করলো, তখন কি করব, রেকর্ডিং যদি না করি তাহলে বাজার খালি ব্যাগ নিয়ে ফিরতে হবে, তখন আমি বললাম যে ভাই আমি তিনটা গলায় দিয়ে দেবো, ওরা অবাক হলো, তিনটা গলা রেডিওতে বুকিং হয়েছে, সরকারি পে অর্ডার হয়ে গেছে, তো ওটা তো ফেরত নেওয়া যাবে না, তো তখন আমি সবাইকে বললাম আপনি একটু মেকানিক্যাল চেঞ্জ আনবেন তাহলে আমি গলাটা চেঞ্জ করে দেবো, তখন আমি ওই একটা তালার সেটা কিভাবে করেছিলাম
একটু শুনান প্লিজ।
এই যে ভাই এত রাতে বাইরে রয়েছেন বাড়িতে কাকে দেখে এসেছেন,
ঘরে তালা দিয়েছি,
তালা ভেঙে যদি চোর ঢুকে পড়ে,
আরে তৈরি ডায়মন্ড তালা, জি হ্যাঁ ভাই এটা করুন, তিনটা হয়ে গেল,
ফ্যান্টাস্টিক।
তখন আমি বুক ফুলিয়ে বললাম ভাই তিনটা গলা দিলাম, একটা ফ্রি দুইটা টাকা দেন।
আরে
তারপরে সরকারি বাড়ি পেলাম
বাংলাদেশ বেতার থেকে,
বেতার থেকে সরকারি বাড়ি পেলাম, ছোট্ট বাড়ি,
আচ্ছা,
ওখান থেকে আমি আস্তে আস্তে নিজস্ব গলা বিক্রি করে,
আচ্ছা, মজার ভাই সিনে মানে যেটা বলতে গিয়ে থেমে গেলাম সে সময়, শিল্প সংস্কৃতি চর্চা সিনেমা দিয়েই সবাই চেনে,
হাজার হাজার হাজার,
কতগুলো ভয়েস দিছেন,
কম করে হাজার দশেক হবে,
হাজার দশেক,
হ্যাঁ, এবং ভয়েস মানে কিরকম যে ওটা কিন্তু আমি আমাকে সংলাপ গুলো দিয়ে দেওয়া হতো, ছবিটা আগে থেকে দেখানো হতো, ওগুলো আমি আমার মেশিন বাসায় ছিল, মেশিনে বাজিয়ে 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 কোনটা ইয়ে করতাম, তো মা বলতেন যে বাবা তুমি তো ছোটবেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, এখন ঘুমোচ্ছ না কেন, তখন আমি বললাম মা এখন না ওই ৫০০ টাকা ১,০০০ টাকা বা ১০০ টাকার নোট গুলো আমার চোখের সামনে ভাসে যে লিখলেই আমি টাকাটা পাবো আর কি, তো তখন তুমি ইচ্ছা করলে দুটো টাকা আমার হাতে দিলেই হয়তো ঘুমটা চলে যেত, এরকম দুষ্টু। হল ট্রেলার, হল ট্রেলার গুলোতে ভয়েস দিতাম, আমার ওই হল ট্রেলার গুলোকে নিয়ে ওরা মাইকে বাজায়, আমার গলাটা বাজতে থাকে সারা দেশে,
আচ্ছা, এখনো কিন্তু বাজে আসলে,
হ্যাঁ হ্যাঁ বাজতে থাকে,
একটা রেকর্ডিং স্টুডিও আছে সেখানে কাজকর্ম চলছে,
এখানে কাজকর্ম চলছে মানে সেই মুখোমুখোশ থেকে আরম্ভ করে আমি সংরক্ষণ করেছি প্রায় ৩০,০০০ সিনেমার গান আমি করেছি, এবং সেগুলো খুব লাইব্রেরি ওরিয়েন্টেড মানে লাইব্রেরিতে সংরক্ষণের যে পদ্ধতিটা, আমি কিন্তু ট্রান্সক্রিপশন সার্ভিসের ফাউন্ডার মেম্বার, সেখানকার যে সেন্ট্রালিটা কিন্তু আমার হাতের থেকে শুরু হয়েছে, তো আমি যেটা ফোক ফেস্টিভ্যাল হয়েছিল প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী, সেখানে ১৪ রাত আমি উপস্থাপনা ছিলাম, সেই সব টেপগুলো এখনো কিন্তু সংরক্ষণ করা হয়েছে, অ্যানালগ আবার পরে ডিজিটালাইজ করা হয়েছে আর কি, সেখান থেকে আমি এইখানে যে গানগুলো আমি সংরক্ষণ করছি তার লেখা গীতিকা সুরকার এবং গল্প সংক্ষেপ ছবি একদম রেজিস্টার করে আমি খাতা বানিয়ে আমি
ব্যাপারটা একটু জানি কিভাবে, কারণ হচ্ছে
সিনেমাটা, হ্যাঁ,
কিছুদিন আপনার সাথে আমার সৌভাগ্য ছিল,
৬-৭ বছর আমি এখানে করেছি সেই টেস্ট ট্রান্সমিশন থেকে এবিসি রেডিও,
তো তখন যে গানগুলো আসতো
সব আমি নিয়ে আসতাম,
সব আপনি নিয়ে আসতেন এবং খুব সুন্দর করে সেগুলো সিডি করে টোটাল ইনফরমেশন সহ, এবং আমি তার থেকেই জানি যে আপনার আর কোন যে প্রচেষ্টা
কিনে কিনে সংগ্রহ করতে
চাই। তো মাঝের ভাই করতে করতে তো প্রায় শেষের দিকে চলে আসলাম আমরা, তো এখন নিজের জীবন একেবারেই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে
খুব খুব ভালো আছি, খুব ভালো আছি, এবং মেয়ের দুটো মেয়ে, ছেলের দুই ছেলে এক মেয়ে, বাবা আর মেয়ের মাঝে কোনো ট্রাফিক জ্যাম নেই, উপরতলা নিচতলা আমরা ক্যান্টনমেন্টের ভেতরে থাকি, সুন্দর পরিবেশে থাকি, এবং এবং আবাসিক এলাকা বলতে যেটা বোঝায় সেটাই আমি থাকি, কিন্তু সেখানে শুধু আমার সবচেয়ে প্রিয়জন, একজন শিল্পীর জীবনের যে সবচেয়ে বড় প্রয়োজন যে মানুষটি আমাকে যে সঙ্গটা দিয়েছেন সেই মানুষটিকে হারিয়ে একটু কষ্ট পাই, তারপরেও আজকে আবাসিকে যে সুযোগ সুবিধাটা আমি পাচ্ছি কণ্ঠ অর্জিত টাকা দিয়ে আমি এটা করেছি, আর একটা জিনিস বিদায়ের আগে হয়তো বলবো, শিল্পীরা কখনো দুস্থ হয় না, শিল্পীদেরকে দুস্থ বলা ঠিক নয়, অনেকে সমাজপতিরা শিল্পীদেরকে দুস্থ শিল্পী বলেন, তাদেরকে সাহায্যে এগিয়ে আসেন কল্যাণ ট্রাস্টের নামে, তো কাজে সেসব যেন না করেন কেউ, আর শিল্পীরা শিল্প চর্চা এই দেশে কোথায় জানি একটা মুখ থুবড়ে পড়েছে আর কি, সেটা আমি কাউকে দোষারোপ করব না, কিন্তু কোথাও না কোথাও নৈতিক অবক্ষয় হয়েছিল বলে আজকে চলচ্চিত্র,
ওই সূত্রপাত হয়েছিল বলেই বোধহয় আজকে এই অবস্থা,
সেটাই আর কি, তার কারণ চলচ্চিত্র কিন্তু একটা বিশাল মাধ্যম, আজকে হলে আমরা যাচ্ছি না কিন্তু প্রত্যেকটা চ্যানেলে সিনেমা দেখানো হচ্ছে, রিপ্রোডিউসিং মিডিয়া হিসেবে সিনেমার গান কিন্তু অনেক বড় ব্যাপার, সেই জন্য সিনেমার গান কিন্তু সবচেয়ে পপুলার।
আসলেই তাই, একটা সময়ের প্রজন্ম ছিল, এখনকার প্রজন্মর কানে হয়তো এগুলো আসেনি, কিন্তু ইভেন আমার প্রজন্ম বা তারও এক দুটা প্রজন্ম পরে এখনো কিন্তু আমরা মাঝে মাঝে সিনেমার গানগুলো কোথাও শুনতে পেলে একদম মাথা চাড়া দেয়, মানে গানগুলো ভেতর থেকে।
আমার একটা অনুরোধ যে আজকে আমরা হয়তো কেউই থাকবো না, কিন্তু সিনেমাটা যেন ধ্বংস না হয়ে যায়। সিনেমাটা কিন্তু সমাজের দর্পণ, পরিবারের দর্পণ। আমি একটি প্রমাণ দিচ্ছি জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া ছবিটা একটা সংসারে একটা চাবির গোছা দিয়ে ক্ষমতা বোঝানো হয়েছে রওশন জামিলের। হ্যাঁ, তার ভিতরে যে কি যে ইনার মিনিংটা, যে আমরা কিন্তু স্বাধীনতার কথা ভেবেছি এই ছবি দেখে। হ্যাঁ, কলকাতায় ছবিটা রিলিজ হয়েছিল, কলকাতার লোকেরা পাগল হয়ে গেছে যে এরকম একটা ছবি জহির রায়হান নির্মাণ করতে পারে। হ্যাঁ, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে,
এটা কতখানি মানে প্রভাব ফেলেছিল। সিনেমা কিন্তু খুবই শক্তি সম্পন্ন একটা
সাংঘাতিক শক্তিশালী জায়গা।
তো মাঝার ভাই, আজকে অনেক ধন্যবাদ এখানে আপনি আসছেন,
এবং আমি এবিসি রেডিওকে ধন্যবাদ জানাতে বাধ্য, তার কারণ আমি অনেকগুলো বছর অনেকগুলো সময় আমি এবিসির মাইক্রোফোনে কাটিয়েছি। আজকেও আমি এসে সেই পুরনো কথাগুলো, সেতু তোমার কাছে তোমার কথা মনে পড়লো, কিবরিয়ার কথা মনে পড়লো, এবং এখানে অনেকের সাথেই আমি কাজ করেছি। মাইক্রোফোন আমার সবচেয়ে প্রিয় জিনিস। আজকে আমি আমার প্রিয়াকে, বধুকে হারিয়েছি, কিন্তু মাইক্রোফোনকে আমি জড়িয়ে যে কটা দিন বাঁচব আমি চাই, এবং আমার শেষ নিঃশ্বাসটা যেন মাইক্রোফোনের সাথে জড়িত থাকে। ধন্যবাদ।
আমরা সবাই দোয়া করি মাঝার ভাই, যারা শুনছেন আজকে, প্লিজ মাঝার ভাই কিচ্ছু চাওয়া নেই, আর এই যে চাওয়াটা মাইক্রোফোনকে নিয়ে বেঁচে থাকা বাকি জীবনটা, উনি যেন দীর্ঘায়ু লাভ করেন, উনি যেন আরো অনেক 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 বছর বেঁচে থাকেন, এই দোয়াটাই আমরা।
আমি একটুখানি, যেহেতু আমার গানের প্রতি দুর্বলতা আছে,
হ্যাঁ মাঝার ভাই,
আমি একটা লাইন চাই সমসাময়িক সেই গানটা।
জি মাঝার ভাই, নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই প্রিয় শ্রোতাদের কাছ থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নিচ্ছি আজকে, অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান আপনারা শুনলেন, আর এই অনুষ্ঠানের মূল প্রাণ আপনারাই, আপনাদেরকে আরো একবার ধন্যবাদ, এবং আরো একবার সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চাই, নাহি চাই, তবুও মরণ কেন এখান থেকে ডেকে নিয়ে যাই, কে জানে কোথায়।
Exclusively on FusionBD.com.